আলহামদুলিল্লাহ। তাই বসে পড়ে, এখন আর উঠাহটি করার দরকার নেই, বসে পড়ি, কথা শুনি। কারণ একবার তো আপনাদেরকে বসানো হয়েছে, ওটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كبر على المشركين أن تدعوهم إليه وقال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم مرے بھائیو اور دوستو اور میرے بزرگوں، اللہ رب العالمین شکر تار مہربانی جا آمادر کے সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, তাদের যে সম্মিলিত ফিকির ছিল সেই ফিকির সামনে নিয়ে একটু সময় ফারেক করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহরবানি, আল্লাহর তৌফিক। আল্লাহ তৌফিক না দিলে আমরা কিছুই করতে পারব না। যে যত বড় হোক, বুজুর্গ হোক, কিছুই করতে পারবে না আল্লাহ তৌফিক না দিলে। কাজে আল্লাহ আমাদের খালেক মালিক, আমাদের রাজ্জাক রিজিক দাতা, এক কথায় তিনি আমাদের সবকিছুর মালিক, আমাদের সবকিছু তার হাতে। এটা তিনি অন্য কারোর হাতে ছাড়েন নাই, কোন পীর পয়গম্বর কোন নবী রসুল কারোর হাতে ছাড়েন নাই। আমাদের সব কিছু তিনি কন্ট্রোল করতেছেন, তিনি ফয়সালা করতেছেন, তিনি আমাদের দেখভাল করতেছেন। আমরা অসুস্থ হয়ে গেলে তিনি আমাদেরকে সুস্থ করতেছেন, ডাক্তার না। ডাক্তার সুস্থ করার দিকেও মনে করে, তার ইমানের মধ্যে ত্রুটি আছে। ডাক্তার চিকিৎসা দেওয়ার মালিক, আপনি আমি ওষুধ খাইতে পারি, আমাদের নবীজি সুন্নত বলেছেন তোমরা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করো, সব পাইবা, সুন্নত। কিন্তু এই ওষুধে কোনো কাজ হবে কিনা এটা না আপনার হাতে, না আমার হাতে, না ডাক্তারের হাতে, না হাসপাতাল কর্তৃপক্ষের হাতে, এটা একমাত্র রব্বুল আলামিন। তিনি চাইলে আপনি আমি সুস্থ হব, তিনি না চাইলে সমস্ত চিকিৎসা ফেল। এই একই ওষুধ খেয়ে লাখ লাখ লোক ভালো হয়েছে, সেই একই ওষুধ খেয়ে কারোর রোগ আরো বাড়তেছে। তা আমাদের সবকিছুর মালিককে আল্লাহ, তিনি আমাদের কল্যাণের রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি নবুয়াতের বিল্ডিংয়ের আখিরি ইট, নবুয়াতের বিল্ডিংয়ের আখিরি ইট, আমার কথা না, হাদিসের তর্জমা। নবীজি নিজেই বলেছেন আমি নবুয়াতের বিল্ডিংয়ের আখিরি ইট, আমি যখন এসে গেছি আর কোন নবী আসার কোন সুযোগ নেই, কোন নবী কিয়ামত তক আসবে না। যে আসবে সে কাফের, তাকে যে মানবে সে কাফের হয়ে যাবে। একমাত্র ঈসা আলাইহিসসালাম আসবেন ওনার নবুয়তের প্রচার করার জন্য না, আমাদের নবীর উম্মত হয়ে আমাদের নবীর দাওয়াত প্রচার করার জন্য, আমাদের নবীর সুন্নত প্রচার করার জন্য তিনি আসবেন। তিনি কি করবেন যে আমাদের নবী আগের থেকে ডিরেকশন দিয়ে গেছেন, ওগুলো হাদিসের কিতাবে লেখা আছে। ঈসা আলাইহিসসালাম এই কাজগুলো করবেন, ইমাম মাহদি এই এই কাজগুলো করবেন, তারা এর বাইরে কিছুই করতে পারবেন না, সব আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন। আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে সূরা আহজাব 21 পারা আল্লাহ বলতেছেন, আমার নবী তুমি নিজের জন্য যতটুক দয়ালু, আমার নবী তোমার জন্য তার থেকে বেশি দয়ালু। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমরা আমাদের উপরে কতটুক দয়া করি, আমরা তো এমন এমন কাজ করি যে নিজেকে দোজখের দিকে ঠেলে দেই, করি কিনা ভাই? আমি আমার কথা বল, আমরা এমন কাজ করি নিজে নিজেকের দিকে দোজখের দিকে পাঠাই দিচ্ছি। তাহলে খায়ের খাই কোথায় করলাম, নিজের ব্যক্তিত্বের সাথে খায়ের খাই কল্যাণ কামনা কোথায় করলাম? এই জন্য নামাজ আমরা স্বীকার করি, রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ দয়াময় আমি আমার নিজের উপরে অনেক জুলুম করে ফেলছি। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি না বাঁচাও, তুমি যদি দয়া না করো, তুমি যদি মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব। তা আমরা নিজের জন্য খায়ের খাই করি না, নিজেকে দোজখের দিকে নিয়ে যাই। কিন্তু আপনার আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোন কাজ করেন নাই যার দ্বারা আমাদের বালুকণা ক্ষতি হইতে পারে। তিনি নবুয়তে 23 বছর এমন কাজগুলো করে গেছেন যার প্রত্যেকটা আমাদের জন্য হেদায়াত, জান্নাতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, দোজখ থেকে বাঁচার রাস্তা। এই জন্য এই আয়াতে বলা হয়েছে, আমার নবী তুমি তোমাকে যতটুকু ভালোবাসো, আমার নবী তোমাকে তার থেকে বেশি ভালোবাসে। সেই নবীর আল্লাহ তাআলা অসংখ্য ওয়ারিস দুনিয়ায় পাঠাইছেন, যাদেরকে ওলামা বলা হয়। এই নবী আলাইহিস সালাম মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছেন। আগের কোন কোন নবী প্রায় 1000 বছর দাওয়াত দিচ্ছেন, তাদের হায়াত লম্বা ছিল। আপনার আমার নবী কয় বছর? 23 বছর দাওয়াত দিচ্ছে। অথচ আগের নবীগণ ছিলেন গোত্রভিত্তিক, বিভিন্ন গোত্রভিত্তিক, পুরা দুনিয়ার না। আর আমাদের নবী গোত্রভিত্তিক, পুরা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান আসবে সকলের নবী। যারা মানে তাদেরও নবী, যারা মানে না তাদেরও নবী। আলহামদুলিল্লাহ আমরা মানছি, আমরা উম্মতে ইজাবাত, যারা মানে নাই তারা উম্মতে দাওয়াত। কি অর্থ উম্মতে দাওয়াত? আমাদের কাছে তাদের দাওয়াত পাওনা আছে। আমরা যারা মানছি, আমাদের কাছে যারা মানে নাই তাদের কি পাওনা আছে? দাওয়াত পাওনা আছে। এই পাওনা যদি পরিশোধ না করি, বান্দার হক নষ্ট করলাম, হাসরের ময়দানে কৈফিয়াত দেওয়া যাবে না। তো পুরা মখলুক নবীদের উম্মত, পুরা মখলুক, মানুষ আর না মানুষ, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক উলামায়ে কেরাম বানাইছেন, অনেক উলামায়ে কেরাম তৈরি করছেন। তাদের নাম বলে শেষ করা যাবে না। একজনের নাম বলতেছি, দারুল উলুম দেওবন্দের ছাত্র, ওই জামানার সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় বুজুর্গ মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, তার খানকার মুরিদ, সাহারানপুর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি গঙ্গোহি সাহেবের মজলিসে অনেক সময় এমন ভাবে থাকতেন, কেউ দেখলে মনে করত মনে হয় ঘুমাইতেছে, আসলে ওটা না ধ্যান ছিল। তো অনেকে গঙ্গোহি সাহেবের কাছে, যিনি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, ফতোয়ায় স্বামীওয়ালা থেকে বড় মুফতি, মাওলানা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির খলিফা, কেউ নালিশ করল হুজুর আপনার এই মুরিদ তো খালি ঘুমায়, মজলিসে বসে ঘুমায়। মুফতি রশিদ আহমদ গঙ্গোহি বললেন, তুমি এই নালিশ করলা, মৌলবী ইলিয়াস ঘুমায়, মনে রাখো ইয়ে মৌলবী ইলিয়াস একদিন পুরী দুনিয়াকে জাগায়েগা। ঘুমায় পুরা দুনিয়া, আরব আজম সবাইকে জাগাবে এই মৌলবী ইলিয়াস। ওনার পীর যিনি, তিনি এই মন্তব্য করছেন এবং আল্লাহ তাআলা সেই মন্তব্যকে 100% বাস্তবায়ন করে দিচ্ছেন। তবলিগ তো সবসময় ছিল, সবসময় কাফেররা মুসলমান হইতেছিল, 1400 বছরের মধ্যে কোন সময় তবলিগ বন্ধ ছিল না, কাফেরদের মুসলমান হওয়া বন্ধ ছিল না। কিন্তু বর্তমান জামানায় উম্মতের ফায়দার জন্য যে ধরনের তবলিগ দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারাকে জারি করছেন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর দ্বারা। অর্থাৎ জান মাল নিয়ে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ সাময়িক মালিকানাও দিচ্ছেন, মূল মালিককে আমাদের জান মালের মূল মালিককে, আমরা মূল মালিক না, আমরা পাহারাদার, আমরা সাময়িক দেখাশোনার মালিক। ওই মালিকে না ধরে আল্লাহ বলতেছেন, তোমাকে যে জানমাল দিছি এটা নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে মুজাহাদা করো, কুরবানি করো, দাওয়াত দাও, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই যে ধারাটা চালু হয়েছে, আজকে লক্ষ লক্ষ মানুষ জান মাল কুরবানি করে গাড়ি বাড়ি দোকান পাট মিল কারখানা বন্ধ করে আল্লাহর রাস্তায় বের হইতেছে। এই নমুনাটা, এই ব্যাপক নমুনাটা, এটা কিন্তু আগে ছিল না, তবলিগ ছিল, এই নমুনাটা ছিল না, কাউকে বললেও বোঝানো যেত না। তা আপনি সব ছাড়ে বেরোতে করতেছেন, আমার বাড়ির বাজার কে করবে, আমার দোকান কে দেখবে, আমার বাচ্চা কাচ্চা কে দেখবে, আমার মিল কারখানা কে দেখবে, কেউ মানত না। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। উনি মেওয়াতিদেরকে নিয়ে এমন একটা নমুনা দাঁড় করাইলেন, প্রথম তাদেরকে তৈরি করছেন, তৈরি করার পরে দিল্লি পাঠাইছেন, মুফতি কিফায়তুল্লাহ সাহেবের দরবারে পাঠাইছেন, সাহারানপুর পাঠাইছেন, থানা ভবন পাঠাইছেন, দেওবন্দ পাঠাইছেন, সব জায়গায় পাঠিয়েছেন, যাতে সবাই দেখে মন্তব্য করে এই জামাতের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা, কোরআন সুন্নার বিরুদ্ধে এই জামাত কোন কাজ করে কিনা, সব আলেমরা দেখুক, সব আলেমরা দেখুক। প্রথম প্রথম তো সবাই অসম্ভব মনে করছিল, সবাই বলছিল যে আপনি যে কাজের কথা বলতেছেন কাজটা তো খুব সুন্দর, কিন্তু এই জামানায় তো আপনি লোক পাবেন না, বাড়ি ঘর ছেড়ে দোকান পাট বন্ধ করে আপনার 40 দিনের জন্য বেরোবে, হ্যাঁ 4 মাসের জন্য বেরোবে, এই জামানায় তো সম্ভব পার না, এই কথা বলতো। পরে যখন উনি চিল্লার জামাত তৈরি করে, চিল্লার জামাত তৈরি করে ওই জামানার যিনি বড় মুফতি ছিলেন, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, ওই জামানার বড় মুফতি, যার লিখিত কিতাব আমরা মাদ্রাসায় পড়াই তালিমুল ইসলাম, উনি ওই জামানার বড় মুফতি ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি যার মতো আলেম দেখা যায় না, জীবনে একবার যে কিতাব দেখছে একবার, এটা কোনদিন ভুলে নেই, এত বড় আলেম। মিশরের লাইব্রেরিতে একটা কিতাব দেখে আসছিল, মিশরের লাইব্রেরিতে তাদের কাছে কপি চাইছিল, তারা বলল কপি নেই আমাদের, বেশি কপি নেই। পরে উনি দেশে আসে ওই কিতাব লিখছিলেন, লিখে তাদের কাছে পাঠাই দিয়েছিলেন যে আমি লিখছি, তোমরা অরিজিনাল কিতাবের সাথে মেলায় দেখো ওর সাথে মিল আছে কিনা, মিল না থাকলে একটু কাটছাট করে মেলায় দিও। একবার দেখে আসে মিশর থেকে, আসে উনি এই কিতাবটা লিখছেন, লিখে পাঠাই দিচ্ছেন, তারা মিলে দেখে পুরো কিতাবের মধ্যে একটা অক্ষর বেশ কম হয় নাই। আল্লাহ যখন যে ধরনের লোক তৈরি করার দরকার তখন সেই ধরনের লোক তৈরি করছেন দিনের হেফাজত করার জন্য। আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবে, কারো দয়ার উপরে ছাড়েন নাই, কারো দান দক্ষিণের উপরে ছাড়েন নাই, নিজে দায়িত্ব নিছেন। ওই ব্যক্তি ভাগ্যবান যাকে আল্লাহ কবুল করেন, কাজটা তো আল্লাহ দায়িত্ব নিছেন, কার উপর ছাড়েন নাই। আল্লাহ দায়িত্ব নেওয়ার অর্থ কি আল্লাহ পৃথিবীতে নামে নিজে দাওয়াত দিবেন, এই অর্থ হইতে পারে? কিছু লোক বাসনি করবে, আল্লাহ দায়িত্ব নিছেন আমি, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমার দিন আমার কোরআন আমি হেফাজত করব, এই কথা বলার পরে তিনি কিছু লোক বাসনি করছেন, এই বাসনের মধ্যে যারা পড়ে গেছে তারা ভাগ্যবান। আল্লাহর বাসনের মধ্যে যারা পড়ছে তারা ভাগ্যবান। এই মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বেরানি লোক ছিলেন, তিনি বুখারি শরীফে সরা লিখছেন, ফয়জুল বারি সরা লিখছেন ব্যাখ্যা, সব আলেমরা বুখারি পড়ানোর সময় এই ব্যাখ্যা দেখে রিসার্চ করে তারপরে বুখারি পড়ায়। তার সাগরেদ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব যার লেখা ফতোয়ার কিতাব দেখে আমরা ফতোয়া দেই, তিনি ফতোয়ার কিতাব লিখে গেছেন যে কিতাবের নাম হল কিফায়াতুল মুফতি। কি নাম? কিফায়াতুল মুফতি। তিনি শুরুতেই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইকে সমর্থন করতেন, ওনার কাজের সহযোগিতা করতেন, কিন্তু সকলের একই কথা, এই জামানায় বাড়িঘর ছেড়ে কে বেরোবে, এটা তো অসম্ভব। ব্যাপকভাবে এই কথা মনে করা হয়েছে, আল্লাহর মেহরবানি উনি বাড়িঘর ছেড়ে দোকানপাট ছেড়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার জামাতের নমুনা তৈরি করলেন মেওয়াতিদেরকে দিয়ে। সেই নমুনা দেখানোর জন্য এই জামাত নিয়ে আসলেন দিল্লি। কোথায় নিয়ে আসলেন? দিল্লি ওয়ালারা দেখুক, যাতে করে তারাও দোকান ঘাট বন্ধ করে এরকম চিল্লায় বের হয়। এই জামাত নিয়ে গেলেন থানা ভবন, মাওলানা থানভি উনিও দেখুক আমার জামাতে কোন ভুল আছে কি। তো ওনার ওসিলায় মানুষের এই জেহেন তৈরি হয়েছে, এই সাহস তৈরি হয়েছে যে বাড়িঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে, মিল কারখানা ছেড়ে আল্লাহ রাস্তায় বের হওয়া যায়, কোন সমস্যা হয় না, আল্লাহ দেখভাল করেন, আল্লাহ দেখভাল করেন। এবং তার বাচ্চা কাচ্চার একিনও ঠিক হয়ে যায়, মেহনত করার দরুন তার একিন ঠিক হয়, এবং সে বাড়ির থেকে বের হওয়ার কারণে তার বিবি বাচ্চার একিনও ঠিক হয়ে যায়। তাহলে এতদিন তাদের একিন ছিল, আব্বা আসে বলে সব ঠিকঠাক মতো চলতেছে, আমাদের বাজার আসতেছে, আমাদের যখন যার দরকার আসতেছে, আমাদের দোকান চলতেছে, আমাদের কলকারখানা চলতেছে, সব চলতেছে, আব্বা না থাকলে তো চলবে না। যখন উনি আল্লাহ রাস্তায় বের হয়েছেন এবং সবই চলতেছে, সবই চলতেছে, সবই চলতেছে, তখন তাদের একদিন ঠিক হয়েছে যে আমার আব্বা চালায় না, আল্লাহ চালায়। আব্বায় তো নেই, আব্বায় তো তিন সিল্লা বের হয়ে গেছে, মিল কারখানা তো একটাও বন্ধ হয় নাই, দোকান তো একটাও বন্ধ হয় নাই, বাজার তো একদিনও বন্ধ হয় নাই, তাহলে বাপ চালায় না, কে চালায়? বের হয়েছে একজন, তার একিন আল্লাহ ঠিক করে দিছে, এবং তার ওসিলায় তার ঘর আমাদের একিন ঠিক করে দিছে। এই পরিবেশ তিনি তৈরি করে দিচ্ছেন। আজকে আমরা সহজে বের হইতে পারতেছি, নাম লেখাইতে পারতেছি, যেহেতু আমাদের সামনে নমুনা আছে। আমাদের সামনে কি আছে? নমুনা আছে। অনেক ভাই বের হইতেছে, তাদের সংসার অসাল হইতেছে না। আল্লাহ ওয়াদা করছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমার দিনের সাহায্য করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ তো মুমিন সম্পর্কে বলে রাখছেন, মুমিন সম্পর্কে বলে রাখছেন, কুল, হে নবী বলেন এই উম্মতের কাজ কি, কি মনোভাব রাখবে? ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য। সব কি জন্য? হায়াত কার জন্য? দোকানদারি করার জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের নুসরতের জন্য। আমার মৌত আল্লাহর দিনের জন্য, মৌত আল্লাহর দিনের জন্য, আমার সব কিছু আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের নুসরতের জন্য। আমরা মুসলমান যারা, আমরা আল্লাহর দিনের সৈনিক, আল্লাহর দিনের সৈনিক। আমাদের জিন্দেগির মাকসাদ এটা, নিজের দিনের উপরে চলো আর ভাইদেরকে দাওয়াত দাও, তোমরাও দিনের উপরে চলো, কামিয়াব হও, দিনের উপরে চলো, কামিয়াব হও, শান্তি হাসিল করো, ইজ্জত হাসিল করো, আল্লাহ তোমাদেরকে ইজ্জত দান করবেন, পুরা দুনিয়ার উপরে তোমাদের ইজ্জত প্রতিষ্ঠা করবেন। এটা আমাদের কাজ। আমরা আদম পয়গম্বর আলাইহিমুস সালামের সন্তান। কার সন্তান? বানরের সন্তান না, বানরের সন্তান না আমরা। এটা কুফরি কথা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই কুফরি কথা শিখানো হইতেছে, বানরের আওলাদ। আমরা তো পয়গম্বরের আওলাদ। পয়গম্বরের কাজ কি ছিল? নিজে আল্লাহর দিনের উপর চলছে, মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকছে। আমার কাজেই সহজ সরল কথা, পয়গম্বরের যে কাজ, আমি পয়গম্বরের সন্তান, আমার সেই কাজ, আমি চলবো আল্লাহ রাস্তায় নবীর তরিকায়, আর দুনিয়াবাসীকে এদিকে ডাকবো। কামিয়াবি চাও, মুক্তি চাও, হেদায়েত চাও, নাজাত চাও, এই একটাই রাস্তা, এর বিকল্প কোন রাস্তা নেই। কোরআন নাজিল হওয়ার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে দুটা মেহনত চালু করছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুটা মেহনত থাকবে আল্লাহ চালু করছে। সূরা দাহারের মধ্যে একথা বলেছেন,
ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা।
দুই রাস্তা, রাস্তা দুটা, একটা আল্লাহকে পাওয়ার রাস্তা, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা। এই রাস্তার ধারক বাহক নবী অলিগণ, আর একটা জাহান্নামের রাস্তা, শয়তানের রাস্তা, আল্লাহর দুশ্মনদের রাস্তা, আল্লাহর নাফরমানের রাস্তা। ওই রাস্তার ধারক বাহক হল ইবলিস আর তার বাহিনী। এই দুটা রাস্তা দুনিয়া শুরু থেকেই চলছে, চলছে, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই রাস্তার সারমর্ম কি? তমাম নবীদের রাস্তা এক, এক ধারায় তারা মেহনত করছে। আগে দিল তৈরি করছে, দিলকে মখলুক থেকে খালি করছে, দিলকে মখলুক থেকে হওয়ার একিন, এই একিন থেকে খালি করছে। খালি করার পরে তাদের কিছু কাজ দিছে, নামাজ পড়ো, রোজা রাখো, বাপ মার খেদমত করো, হালাল রিজিক খাও, কিছু কাজ দিছে। পয়লা ওগুলো বলে নাই, পয়লা কি করছে? দিলকে খালি করছে কিসের থেকে? মখলুক থেকে হয়, এই একিনটা অটোমেটিক তৈরি হয়। এই একিন শিক্ষা দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠান নেই, তো অটোমেটিক তৈরি হয়। এইটার থেকে সরায়ে সবকিছু আল্লাহ থেকে হয়। এই কথাটা বলার জন্য সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের প্রথম কাজ এটা, গায়রুল্লাহ থেকে একিন হাঁটাও, মাখলুকের থেকে একিন হাঁটাও। মাখলুকের কোন ক্ষমতা নেই, আল্লাহ না চাইলে মাখলুকের কোন ক্ষমতা নেই, ক্ষমতার মালিককে। গলত একিনটা অটোমেটিক হয়, এটা কোন পাঠশালা থেকে হয় না। প্রথমে একদম যখন শিশু থাকে তখন মনে করে তার মা হল ক্ষমতার মালিক, কে? মা। আর একটু বড় হয় তখন মনে করে না, মা তো না, মারে তো বাপে ধমকায়, ক্ষমতার মালিক হল আমার আব্বা। আর একটু বড় হয় বুঝতে শেখে, ক্লাস ফাইভে পড়ে, আর কয় না আব্বা তো মালিক না, মেম্বার সাহেব মালিক। ক্ষমতার মালিক কে? মেম্বার সাহেব। আটো বড় হয় চেয়ারম্যান সাহেব মালিক, ক্ষমতার মালিক। আর একটু বড় হয় এমপি সাহেব মালিক। আর একটু বুঝবান হয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা হল ক্ষমতার মালিক। অটোমেটিক তার মধ্যে একিনগুলো কি হইতেছে? তৈরি হইতেছে। কেউ তারা বলে দেয় নাই, কোন স্কুলও এটা বলা হয় নাই যে এরা ক্ষমতার মালিক, বলে অটোমেটিক, অটোমেটিক। ভালো একেন গুলো তো মেহনতের পরে তৈরি হয়, আল্লাহ থেকে হওয়ার একেন তো মেহনতের পরে তৈরি হয়। আম্বিয়া কেরাম এই মেহনতটাই করছেন, তুমি এতদিন যে গলত একেন হাসিল করছো সব গলত, তোমার চোখ ভুল দেখে, তোমার কান ভুল শোনে, সব ভুল, সহি কথা হল আল্লাহ থেকে হয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি যখন আসছিলেন দুনিয়ায় কত যে সমস্যা ছিল, সমস্যায় ভরা, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ খাওয়া 360 খুদার পূজা করা ভরা, সমস্যায় ভরা, তিনি কোন পাঁচ দফা সাত দফা কোন দফা টফা দেন নাই, নবীজি কোন দফা টফা দেন নাই, তিনি এক দফা দিছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, তুমি একটা কথা মানো যে আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মাবুদ, 360 খোদা মাবুদ না, আমার মাবুদ একজন, তিনি সমস্ত ক্ষমতার মালিক, আমার সবকিছু তার হাতে, এই একটা কথা মানো। এই এক দফা দিছেন, এই এক দফা দিছেন, আলহামদুলিল্লাহ এই এক দফা যখন মানুষ মানছে তারা কামিয়াব হয়ে গেছে। যারা এক জামানায় নিকৃষ্ট মানুষ ছিল তারা স্বর্ণ মানুষ হয়ে গেছে, কি হয়ে গেছে, স্বর্ণ মানুষ হয়ে গেছে, চোর ডাকাত ছিল না, চোর ডাকাত ছিল না, ছিনতাইকারী ছিল না। হযরত উসমান গনির জামানায় রাদিয়াল্লাহু তাআলা যাকাত কাকে দিবেন, যাকাত গ্রহীতা ছিল না, যাকাত নিয়ে বড় পরেশানি হয়েছে, কাকে দিবে, যাকাত গ্রহীতা নেই। নবীদের কথা মানার কারণে আল্লাহ এমন বরকত দিছে, নবীদের দাওয়াতের মেহনতে এমন বরকত দিছে যে আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিছে যাকাত লেনেওয়ালা লোক নেই। বহুত দূরে দূরে পাঠাইতে হয়েছে যাকাত, তো জন্মগতভাবে গলত একিন তৈরি হয়েছে। আম্বিয়া কেরাম আসে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে ওই গলত একিনটা কলবের থেকে বের করছে আর সহি একিনটা দিলের মধ্যে ফিট করছে, সহি একিন দিলের মধ্যে ফিট করছে। তার মেহনত লাগবে, মেহনতের দ্বারাই হয়েছে এটা। আপনি যদি চান আপনার খেতের মধ্যে খুব দামি দামি ফল হোক, আঙ্গুর বেদানা নাশপাতি আখরোট এইগুলো হোক, তাহলে আপনার মেহনত লাগবে, কি লাগবে, মেহনত লাগবে, আপনার আমার মেহনত লাগবে। আর যদি আমি ফেলে রাখলাম, আমার বিরাট জমিন আছে ফেলে রাখলাম, না আঙ্গুর লাগাইলাম, না দেখাশোনা করলাম, না বেদানা লাগাইলাম, দেখাশোনা করলাম, কিচ্ছু না, ফেলে রাখলাম, তো ফেলে রাখলে কোনো গাছ হবে না, হবে না, আগাছা কুগাছা কাশবন অমুক সমুক দিয়ে ভরে দেবে, আগাছা কুগাছা দিয়ে কি হবে, ভরে দেবে, ফেলে রাখলে আগাছা হবে। আর ভালো কিছু লাগাইতে হলে মেহনত লাগবে, ঠিক দিলের এই অবস্থা। যদি আপনি চুপচাপ আপনি আমি বসে থাকি তাহলে দিলের মধ্যে যে আকিদা থাকবে, বিশ্বাস থাকবে, সব গলত, সব কি গলত, মাখলুক থেকে হয়, কার থেকে হয়, অসুস্থ হয়ে গেছো যাও ডাক্তারের কাছে যাও, মামলা হয়ে গেছে যাও অ্যাডভোকেটের কাছে যাও, এই গলাতে কিন পাইতে হবে। ডাক্তারের যে কিছু করার নেই, অ্যাডভোকেটের যে কিছু করার নেই, আল্লাহ না চাইলে এটা আসবে না। এটা আনতে গেলে মেহনত লাগবে। আম্বিয়া কেরাম যে দাওয়াতের মেহনত রেখে গেছেন, এই দাওয়াতের মেহনত দ্বারা এই একদিন পয়দা হবে। তখন আপনি ডাক্তারের কাছে যাবেন সুন্নত হিসেবে, কিন্তু দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইয়ে তারপর ডাক্তারের কাছে যাবেন, আল্লাহ তোমার হাতে সব। আমি ডাক্তারের কাছে দেখতেছি আমার নবী সুন্নত বলছেন চিকিৎসা করা, সুন্নত আদায় করার জন্য দেখতেছি কিছুই হবে না, আল্লাহ তুমি না চাইলে কিছুই হবে না। তাহলে দেখা গেল জন্মগত ভাবে হার জামানায় দেখতে 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 মানুষের মধ্যে কি তৈরি হয়, গলত একিন তৈরি হয়, কি তৈরি হয়। আর তামাম নবীদের তরিকা কি, দাওয়াতের মেহনত করে ওই গলত আকিদাটা কলবের থেকে বের করে, মাখলুক থেকে কিছুই হয় না, মাখলুকের কোন ক্ষমতা নেই, কার থেকে হয়, আল্লাহ থেকে হয়। তামাম আম্বিয়া কেরাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সকলে দাওয়াতের মেহনত করে এই সহি গলতটাকে দূর করছেন, সহিটাকে বসাইছেন, আগাছা দূর করছেন, কাজের জিনিস বসাইছেন, ঠিক কিনা? এটাই কাজ, আগাছা দূর করতে হবে। এটার জন্য কুরবান আনলেন, সেই কুরবানির নাম দাওয়াত। সেই কুরবানির নাম কি? দাওয়াত। আল্লাহ থেকেই হয় এই কথা, মানুষ বারবার যখন বলে, বারবার যখন শোনে, তো আল্লাহ এটা তার দিলের মধ্যে বসায় দেয়, গলতটাকে বের করে দেয়। বারবার যখন শোনে ভাই যা কিছু হয় আল্লাহ থেকেই হয়, মখলুক আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারবে না, যা হইতেছে আল্লাহ চাইছেন, কোন হেকমতের কারণে আল্লাহ চাইছেন তাই হয়েছে, আল্লাহ চাওয়া ছাড়া হয় নাই, আল্লাহ চাওয়া ছাড়া হয় নাই। এই দাওয়াত দিতে দিতে, দাওয়াতের কথা বলতে বলতে, দাওয়াতের কথা শুনতে শুনতে এই গলত একিন দিলের থেকে বের হয়ে যাবে, আর সঠিক একিন আল্লাহর থেকে হওয়ার একিন দিলের মধ্যে বসবে। তখন দুনিয়া উল্টে গেল, আপনাকে আমাকে এই একিন থেকে কেউ সরাইতে পারবে না, দুনিয়া উল্টাই থাকবে, কিন্তু আমি এই একিনের উপরে কায়েম থাকব। কার থেকে হয়? আমাদের প্রিয় নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এই মেহনত করছিলেন, করার কারণে তাদের এই একিন পয়দা হয়েছিল। এই একিন পয়দা হয়েছিল আল্লাহ থেকেই হয়, মাখলুক থেকে হয় না। ছুরি কাটতে পারে না, আল্লাহর হুকুম না হইল। ইসমাইল আলাইহিসসালামকে জবাই করল না কেন ছুরি? ছুরি চালাইতে কি উনি কমি করছিলেন, ত্রুটি করছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ ত্রুটি করছিলেন, গলার দিক দিয়ে কাটল না, আছে ঘাড়ের দিক দিয়ে কাটছে, সব দিক দিয়ে চেষ্টা করছে, ছুরির ক্ষমতা নেই। পানির ডুবানোর ক্ষমতা থাকলে মুসা আলাইহিস সালামের বাহিনীকে ডুবাইল না কেন? ডুবাইল না কেন? পানির নিজস্ব ক্ষমতা থাকলে ডুবাইল না কেন? আমাদের নবীর সাহাবিদের এক জামাত আল্লাহ রাস্তায় গেছেন জিহাদে, অমুসলিমরা সব জাহাজ গায়েব করে দিছে, সব জাহাজ গায়েব করে দিছে। আমির সাহ দুই রাকাত সালাতুল হাজত পড়ে সব সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, আল্লাহরে চারটে নাম পড়ো, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, এই চারটে নাম পড়ে দরিয়ায় নামে পড়ো। দরিয়ায় নামে পড়ছে, সাগরের স্রোত জারি ছিল, এর উপর দিয়ে ঘোড়া নিয়ে পার হয়ে গেছে, সাগর তো ডুবাইল না। সাগরে যদি ডুবানোর নিজস্ব ক্ষমতা থাকত তো সাগর তো ডুবাইল না, ডুবাইল না। এক সাহাবির ঘরে খানা নেই, একদিন যে আল্লাহ থেকে হয়, সালাতুল হাজত পড়ে খানা চাইছে, আল্লাহ তুমি তো রাজ্জাক, আমার ঘরে খানা নেই। নামাজ পড়ে দেখে যে চাকি ঘুরতেছে আর আটা পড়তেছে, চাকি ঘুরতেছে আটা পড়তেছে। দেখেন আপনি যেমন, আপনি আমি আল্লাহর উপরে যেমন একিন করব, আল্লাহ তেমন মুআমালা করে দেখাই দিবে। চাকি থেকে আটা আসতেছে, হাজারো ঘটনা, হাজারো ঘটনা। মিশর ফাতা হয়েছে, মিশর, মিশরের লোকেরা, মিশর ফাতা হওয়ার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে আসছে যে এই তারিখে মিশর শুকায় দেয়, নীল দরিয়া শুকায় দেয়, আমরা একটা যুবতীকে খুব সুন্দর করে সাজায়ে নীল দরিয়ায় ডুবাই দিলে পানিতে ভরপুর হয়ে যায়, পানিতে ভরপুর হয়ে যায়। এখন আপনারা এদের জয় করছেন, আপনি এটা অনুমতি দিবেন কিনা? আমর ইবনুল আস বললেন এটার কখনো অনুমতি নেই, এটা নির্দোষ যুবতী মেয়ে, কিশোরী, তাকে ডুবাই দেওয়া হবে, তো ইসলামে বিলকুল অনুমতি নেই। তাহলে আমরা কি করব, কি করবা? অপেক্ষা করো, আমি আমিরুল মুমিনকে চিঠি লিখতেছি, ওই চিঠির জবাব আসার পর আমি বলব তোমরা কি করবা। আমিরুল মুমিনকে চিঠি লিখল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি উত্তর দিলেন? আমি একটা চিঠি লিখতেছি, এই চিঠিটা নীল দরিয়ায় ডুবায় দাও, কোন যুবতী ডুবানো যাবে না, তো ইসলামে নিষ্পাপ মেয়েকে ডুবানোর কোন হুকুম নেই, জায়েজ নেই। আমি চিঠি লিখতেছি, চিঠি ডুবাও। সেই চিঠিতে লিখলেন, হে নীল দরিয়া, তুমিও আল্লাহর মাখলুক, আমি অমর, আমিও আল্লাহর মাখলুক, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমি আল্লাহর বান্দা অমর তোমাকে হুকুম দিচ্ছি, তুমি প্রবাহিত হয়ে যাও। এই লেখা চিঠির মধ্যে মিশরের লোকেরা তো হতভম্ব হয়ে গেল, আল্লাহ এই চিঠি ডুবাইব, এই নীল দরিয়া এই চিঠি কেমনে পড়বে, কেমনে পড়বে নীল দরিয়া, সব হতভম্ব হয়ে গেল। কিন্তু আমর ইবনুল আস ওই চিঠি ডুবাই দিলেন, ডুবাই দেওয়ার পর বললেন কালকে আসো, সকালে আসো, দেখো। সকালে সবাই চলে আসলো নীল দরিয়ার কিনারে, পানিতে একদম ভরপুর। নীল দরিয়ার কাছে চিঠি লেখা যায়, এই একটা কেমনে পয়দা হলো? মাথায় আসবে নীল দরিয়ার কাছে চিঠি লেখা যায়, এটা মাথায় আসবে? তো একিন থেকে পয়দা হয়েছে। কোন একিন? সব আল্লাহর মখলুক, যা হবে আল্লাহর হুকুমে হবে। এরকম একটা দুটা না, হাজারো আকিয়া, হাজারো আকিয়া কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে পড়ে আছে, হাদিসের মধ্যে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ কি করব, আমার পিছনে ফেরাউনের 600,000 বাহিনী, আমার সামনে লোহিত সাগর, আমি কি করব? উম্মত তো ঘাবড়ে গেছে। ইন্না আল্লাহ মুদ্রাকুন, মুসা কি করলে? এতদিন মেথরগিরি করছিলাম তাও তো জানে বেঁচেছিলাম, তুমি আমাদের কাহিনী কি করলে? আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সাগর, লোহিত সাগর, নীল দরিয়া না, লোহিত সাগর, আর পিছনে ফেরাউনের বাহিনী, কি করব? মূসা আলাইহিস সালাম বলেন ঘাবড়াও না, ঘাবড়াও না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি রাস্তা দেখাবেন, তিনি রাস্তা দেখাবেন। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, তোমার হাতে যে লাঠি আছে, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মারো। দেখুন সায়েন্সে আসবে, কোথায় সায়েন্স হলরা? কোন সায়েন্সে আসবে লোহিত সাগরে বাড়ি মারলে রাস্তা খুলে যাবে? সায়েন্স আসবে? সব সায়েন্স যেখানে শেষ ওখান থেকে ইসলাম শুরু, সমস্ত সায়েন্স বিজ্ঞান যেখানে শেষ তারপরে থেকে শুরু, ইসলাম শুরু। আল্লাহ কথা বলেন নাই মুসা তোমার লাঠি দিয়ে ফেরাউনের মাথায় মারো, তাহলে সায়েন্সে কিছু আসত। যাক অন্তত লিডার তো বলল, কিন্তু তা বলেন না আল্লাহ। আল্লাহ কোথায় মারতে কইছে? সাগরে মারতে কইছে। সাগরে বাড়ি মারলেন, বনী ইসরাইল 12 গোত্র ছিল, 12টা রাস্তা হয়ে গেল পানি প্রাচীরের মতো দাঁড়ানো, পানি দেওয়ালের মতো দাঁড়ানো, সাগরের তলা দিয়ে রাস্তা হয়ে গেল। কোরআন হাদিসে এইরকম ঘটনা দিয়ে ভরা। সেই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি কোনদিন বুড়া হন না, তার শক্তি কোনদিনও কমে না। কমি হল আমাদের একিনের, কমি কিসের? আমাদের একিনের। আমরা যদি মেহনত করে এই একিন বানাইতে পারি, এখন আল্লাহ দেখাই দিবেন, এখন আল্লাহ দেখাই দিবেন, এখন আল্লাহ ফেরেশতা নামাইবেন। 6 সেপ্টেম্বরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা নামাইছিলেন। কাফেররা বলল যে আমাদেরকে যারা বন্দী করছে তারা কই? তোমাদের সৈনিক তো সব দাড়ি ছাড়া, আমাদের যারা বন্দী করল সব তো পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, দুব্বাওয়ালা, ওরা কই? 6 সেপ্টেম্বর তো এরকম কোন সৈনিক ছিল না, ওরা কারা ছিল? ওগুলো ফেরেশতা ছিল। ওগুলো কারা ছিল? ফেরেশতা ছিল। আল্লাহ এখনো ফেরেশতা নামাইতে পারেন যদি আপনার আমার, আমাদের একিন যদি ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, পাহাড়ের মতো মজবুত হয়ে যায়। হযরত আলী বলেছিলেন যদি আমাদের সামনে জান্নাত জাহান্নামকে আনা হয় আর একিন বাড়বে না। নবীজি আমাদেরকে নিয়ে এমন মেহনত করছে যে জান্নাত সচক্ষ দেখলেও আর বাড়ার জায়গা নেই। কি মেহনতটা করছিলেন, আল্লাহু আকবার, কি মেহনতটা করছিলেন। আজকে আমরা দুনিয়াতে মার খাইতেছি, কেউ বলে আমাদের অস্ত্রের অভাব, কেউ বলে আমাদের সেনাবাহিনীর অভাব, কেউ বলে আমাদের জঙ্গি বিমান নেই, সব ফালতু, সব কি ফালতু। আসল কথা হল ওই ইমানি শক্তি যা নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে তৈরি করছিলেন, ওই ইমানি শক্তি আমাদের কাছে নেই। তা না হলে কাফের আমাদের সামনে কিচ্ছু না। কাফেরদেরকে কোরআনে মুর্দা বলা হয়েছে, কি বলা হয়েছে? মুর্দা। মুসলমানকে জিন্দা বলা হয়েছে। কাজে কাফের যদি 1,00,000 হয় আর আপনি আমি একজন হই, তো আমরা কামিয়াব হব। কারণ ওরা 1,00,000 হলে কি হলো? ওরা তো মুর্দা। তা কোরআনেও আছে, হাদিসও আছে, আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়াজআলনা লাহু নূরা। এই আয়াতে কাফেরকে মুর্দা বলা হয়েছে। আর হাদিসও আছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহকে জিকির করে, স্মরণ করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, এই দুইজনের উদাহরণ হল মুর্দা আর জীবিতর মতো। আমরা আল্লাহ জিকির করি, এই যে বয়ান হইতেছে, আমার আগেও একবার এক আল্লাহর বান্দা বয়ান করছেন, আপনারা শুনছেন, এই এই শোনা আর বয়ান করা এটাও কিন্তু জিকির। এটাও কি? এটাও জিকির। তো যে জিকির করে তাকে জিন্দা বলা হয়েছে, তো জিকির করে না তাকে কি বলা হয়েছে? মুর্দা বলা হয়েছে। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। এর জন্য ভাই কথা লম্বা করতে চাই না, এই দাওয়াতটা বুঝতে হবে। ইসলামের মৌলিক কাজ তিনটা, তাবলিগ, তালিম, তাসকিয়া। এই তিনটার মধ্যে আমার মৌলিক কোনটা, প্রথম কোনটা করতে হবে? এই তাবলিগ, এই দাওয়াত প্রথম। দিলের বিশ্বাস ঠিক করার পরে আকাম, পয়লা দিন কি নামাজ আসছিল? পয়লা দিন নামাজ আসছিল, নবুয়াতের 10-12 বছর পরে মেরাজ হয়েছে, তখন নামাজ আসছে। নবুয়াত পাওয়ার 10-12 বছর পরে কি হয়েছে? মেরাজ হয়েছে, তখন নামাজ আসছে। আর রোজার জাকাত আছে হিজরতের পরে, নবীজি মক্কা থেকে যে হিজরত করে চলে গেলেন, তখন কি আসছে? রোজার জাকাত আসছে। আর হজ কখন আসছে? হিজরত করার পরে 9 হিজরিতে কি আসছে? হজ আসছে। আগে আল্লাহ দিল তৈরি করছে, দিল দিল তৈরি হয়ে গেলে তখন যা আল্লাহ হুকুম করে বান্দা মানার জন্য প্রস্তুত। আর দিল যদি প্রস্তুত না হয় কোন হুকুম বান্দা মানে না। একবার এক কাফের দেশ, কাফের দেশ মদের ক্ষতি দেখে, মদের ক্ষতি দেখে রাষ্ট্রীয়ভাবে মদকে নিষেধ করছিল। কাফের দেশ রাষ্ট্রীয়ভাবে মদকে নিষেধ করছিল। যেমন চায়না বাচ্চাদেরকে গেমস খেলা নিষেধ করছে। চায়না কি কোন শরীয়ত মানে? রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইনে মদকে নিষেধ করছিল। 1 বছর পরে জরিপ করা হল, জরিপের রিপোর্টে পাওয়া গেল আগে যখন খোলামেলা দোকান ছিল তখন যে পরিমাণ লোক মদ খাইত তার থেকে দ্বিগুণ লোক মদ খানেওয়ালা হয়ে গেছে এটা নিষেধ করার কারণে। এটা নিষেধ করার কারণে আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষ বড় লোভী কোন ব্যাপারে? যেটা তাকে নিষেধ করা হয়। নিষেধ করার কারণে মদ পানকারী কি হয়ে গেল? ডবল হয়ে গেল। তখন তারা এই আইনটা উঠাই দিল, লাভ নেই, নিষেধ করে আরো ক্ষতি বেশি হয়েছে। উঠাই দিল। অথচ আমাদের ইসলামে যখন মদকে হারাম করা হলো তিন চার ধাপে, একবারে না, পয়লাবারে না, আস্তে 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 প্রথম বলা হলো খাইলে খাইতে পারো, তো লাভের থেকে ক্ষতি বেশি, লাভের থেকে। তারপরে বলা হলো খাইতে পারো, তবে এটা খায় নামাজের কাছে যাও না, নামাজ উল্টা পাল্টা হয়ে যাবে। এইভাবে ধাপে ধাপে সর্বশেষ বারে বলল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিস শাইতান ফাজতানিবু। তিন চার ধাপে দেয় আল্লাহ বলতেছে যে এটা শয়তানের কাজ, মদ খাওয়া শয়তানের কাজ, এবং মদ হল নাপাক, এর এক ফোঁটাও পায়খানার মতো নাপাক। মদের একটা ফোঁটাও কিসের মতো? পায়খানার মতো। এই আয়াত নাজেল করলেন, নাজেল করার সাথে 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 মদিনার অলিতে গলিতে মদের নহর বয়ে গেল। যার ঘরে যা মদ ছিল মশকে সবাই যায় রাস্তা ঢেলে দিল, যারা উঠে করে মদের চালান আনতেছিল সব মশক ছেড়ে মদ ফেলে দিল, যারা ওই মুহূর্তে পান করছিল গলায় আঙ্গুল দিয়ে বমি করল। পার্থক্য কি? ওখানে দ্বিগুণ হয়ে গেল মদ পানকারী, আর এখানে গলায় আঙ্গুল দিয়ে বমি করতেছে। পার্থক্য কি? পার্থক্য এখানে দিল তৈরি করা হয়েছে, এখানে দাওয়াতের মাধ্যমে কি করা হয়েছে, দিল তৈরি করা হয়েছে। এখন শুধু হুকুম আসতে দেরি, হুকুম আসতে দেরি, মানতে কোন দেরি নেই। আল্লাহ, এই দাওয়াতটা আমাদের বুঝতে হবে। মানুষের শরীরে যেমন রক্ত জরুরি, রক্ত যদি না দৌড়ায় সেই লোকটা কিন্তু মৃত্যু। মৃত্যুর সময় আপনি প্রেশার মেশিনতে দেখেন জিরো আসবে, কি আসবে? মৃত্যুর সময় যদি প্রেশার মেশিন ধরেন রেজাল্ট কি আসবে? জিরো। রক্ত চলাচল করতেছে না। আমাদের ইসলামের রক্ত কোনটা, হায়াত কোনটা? এই দাওয়াত। দাওয়াত আছে, আমরা মুসলমান আছি, ইজ্জতের সাথে, ইমানের সাথে, হিম্মতের সাথে আমরা আছি। এটা ইসলামের রক্ত, এটা নেই কিছুই নেই। এই কথাটা আপনি আমি কদ্দূর বুঝছি আল্লাহ জানে, কিন্তু কাফেররা বুঝছে। দাওয়াতটা ইসলামের মূল, এটা দিয়েই মুসলমানরা টিকে আছে, এটা দিয়েই মুসলমানরা বিশ্ব জয় করতেছে। এই কথাটা আপনি আমি বুঝি বা না বুঝি, কারা বুঝছে? কারা বুঝছে? কাফেররা বুঝছে। এই জন্য ভূমিকা আমি কোরআনের আয়াত পেশ করছি, পঁচিশ পারা, কত পারা? সুরায় সুরা, সুরায় সুরা বোঝেন না, মশারা করা, সুরা মানে কি? মশারা করা। সুরায় সুরা ১৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কাবুরা আলাল মুশরিকিন আন তাদউহুম ইলাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কোন কাজ কাফেররা ভয় পায় না, কোনো কাজ ভয় পায় না, কঠিন মনে করে না, খুব নামাজ পড়ো, খুব রোজা রাখো, হজ করো, কোনো ভয় পায় না। একটা কাবুরা কঠিন মনে করে, কাফেররা কঠিন মনে করে, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিক মানে কি? কাফের। কাফেরদের জন্য সবচেয়ে কঠিন একটা কাজ কি? আনতাদউহুম ইলাই, তুমি লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবা। হে মোহাম্মদ, তুমি লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবা, এই কাজটা তাদের জন্য ভয়াবহ কঠিন, আর কোন কাজ তারা কঠিন মনে করে না, ভয়াবহ মনে করে না। এই আয়াত দ্বারা বুঝতে হবে যে এটার দ্বারাই আমরা টিকে আছি, এটার দ্বারাই ইসলাম দুনিয়াতে ছড়ায় পড়ছে। আজকে দুনিয়ার যেখানে আমরা যাই ইনশাআল্লাহ মুসলমান পাব, ঠিক কিনা? যে কোনো মহাদেশে আমরা যাব মুসলমান পাব। এই জন্য হযরত মাওলানা দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতকে উদাহরণ দিতেন আগুনের সাথে। দ্বিতীয় হযরত জি দাওয়াতকে উদাহরণ দিতেন কার সাথে? আগুনের সাথে। কোন দিক দিয়ে? কাঁসা গোশত যদি খাওয়ার উপযুক্ত করতে চাও, কাঁসা গোশত যদি খাওয়ার উপযুক্ত করতে চাও, ওই কাঁসা গোশতকে দাওয়া আগুনের সোহবতে আনতে হবে। কাঁসা গোশতকে আগুনের সোহবতে আনতে হবে। আবার পাকানো গোশতকে যদি কয়েকদিন রেখে খেতে চাও, তখন তো ফ্রিজ ছিল না, তখন তো ফ্রিজ ছিল না। এই পাকানো গোশতকে যদি কয়েকদিন রেখে খেতে চাও, তাহলে এই আগুনের সোহবতে প্রত্যেক অক্টে একবার এই পাকানো গোশতকে আগুনের সোহবতে নিয়ে আসো, এটা কি হবে না, নষ্ট হবে না। এই উদাহরণটা আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, এরপরে ভিত্তি করতে আমি একটা কথা বলবো, কাঁচা গোশতকে খাওয়ার উপযোগী করতে হলে আগুনের সোহবতে আসতে হবে, আবার পাকানোটা ঠিক রাখতে হলে আগুনের সোহবতে আনতে হবে, এর কোন বিকল্প নেই। কি বুঝাইতেছে? অমুসলিমকে মুসলমান বানাইতে হলে, অমুসলিম হলে কাঁচা গোশত, একে মুসলমান বানাইতে হলে দাওয়াত লাগবে। তাকে দাওয়াত দিতে ভাই, কোরআন নাজেল হওয়ার পরে মুক্তির একমাত্র পথ ইসলাম, কোরআন নাজেল হওয়ার পরে মুক্তির একমাত্র পথ কি? দ্বিতীয় কোন পথ নেই, কোন ধর্ম দ্বারা আপনার মুক্তি মিলবে না, এই কথাটা তাকে বলতে হবে। ওরা হলো কাঁচা গোশত, ওদের পাকাইতে গেলে মুসলমান করতে গেলে কি লাগবে? দাওয়াত। আর আমরা যারা আগেতে মুসলমান আছি, আমরা হলাম পাকানো গোশত, আমরা কি পাকানো গোশত। আমাদের মুসলমানিত্ব ঠিক রাখতে হলে, আমাদের মুসলমানিত্ব ঠিক রাখতে হলে, ইমান একিন নিয়ে বাঁচতে হলে এই দাওয়াতের কাজ করতে হবে, এই দাওয়াতের কাজ করতে হবে। তাহলে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু ইমান নিয়ে শহীদ হব, আমাদের মাথা ফেটে যাবে, ইমান নিয়ে মাথা ফেটে যাবে, কেউ আমাদেরকে আদর্শ করতে পারবে না। নবীজি অন্তিম মুহূর্তে বলে গেছেন, নবীজি অন্তিম মুহূর্তে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসুকতুম মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। উম্মতকে বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতদিন ধরে রাখবা, তোমাদেরকে কেউ আদর্শচ্যুত করতে পারবে না। সেটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, এই দুই জিনিসের দাওয়াত, আল্লাহর কিতাবের দাওয়াত আর রাসূলের সুন্নতের দাওয়াত। এই দাওয়াত যতদিন তোমাদের কাছে থাকবে, কেউ তোমাদেরকে আদর্শ থেকে হটাইতে পারবে না। তুমি শহীদ হয়ে গেলে দেখবা, বিনা হিসাবে বেঁচে দেখবা, কিন্তু তুমি একই নির্ভরে মরবা, তোমার মৃত্যু একই নির্ভর হবে। শত্রুর ভয়তে তুমি ইমান হারা হইবে না, শত্রুর ভয়তে তুমি কুফরি কথা বলবে না। শত্রু যত লাখ হোক তুমি আল্লাহর পরে কি। এই জন্য এই কাজটা আমাদের খুব জোর দিতে হবে, তাহলে আল্লাহ আমাদের ইজ্জতকে ফেরাই দিবেন, আমাদের সব কাজ আসান করে দিবেন, আমাদের সংসারে শান্তি দিবেন। মানুষ কি চায়? শান্তি চায়, ইজ্জত চায়, সহজে জান্নাতে যেতে চায়, সব এর মধ্যে আল্লাহ রেখে দিচ্ছেন। শান্তি চান, শান্তি দিবে, ইজ্জত চান, ইজ্জত দিবে, সহজে জান্নাত চাই আমরা, আল্লাহ সহজে জান্নাত দিয়ে দিবে। এই কাজটাকে ধরে রাখতে হবে, বহুত জরুরি। মাঝখানে আমরা যারা মাদ্রাসা চালাই, আমরা যারা মাদ্রাসা চালাই আমাদের একটু ত্রুটি হয়েছে। আমরা দাওয়াতকে সমর্থন করছি, আমরা সবসময় দাওয়াতকে সমর্থন করছি, আমরা প্রত্যেক বছর দাওরায়ে হাদিস থেকে ছাত্রদেরকে সালে বের করছি, দাওরায়ে হাদিস থেকে ছাত্রকে সালে বের করছি, এগুলো করছি আমরা। রমজান শরীফে ছাত্রদেরকে চিল্লায় পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা সরে জমিনে দাওয়াতের ময়দানে আসি নাই, আমরা নিজেরা সরে জমিনে দাওয়াতের ময়দানে আসি নাই, এটা আমাদের ভুল হয়েছে। এই ভুলটার জন্য মাসকান্দের কিছু ভাই বিভ্রান্ত হয়ে গেছে, আমরা তো ওলামাদের থেকে দিন শিখি নাই, আমরা তো রিক্সাওয়ালা থেকে দিন শিখছি, এইসব কথা তারা বলতেছে, আমরা ময়দানে আসি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। মাদ্রাসাওয়ালাদের বেশি বেশি ময়দানে আসা দরকার, মুসলমান জনগণের সামনে আসা দরকার, তাদের সাথে মিশা দরকার, তাদের কাছে কোরআন হাদিস থেকে দাওয়াত পেশ করা দরকার। তাদের ছাত্রদেরকে পড়াইতেছি, আপনারা বুড়া ছাত্র, বুড়া ছাত্র তো পড়াইতেছে না, আমরা পড়াইতেছি না মালিক ছাত্র, পড়াইতে হবে বুড়া ছাত্র, আমরা পড়াই নেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা এই কাজটা করলে হয়তোবা কেউ ভুলের মধ্যে পড়ত না। আল্লাহ সমস্ত মাদ্রাসাওয়ালাদেরকে, বিশেষ করে যারা পরিচালক, তাদেরকে দাওয়াতের ময়দানে বেশি বেশি আসার তৌফিক দান করুক, আপনাদের খেদমত করার তৌফিক দান করুক। তারা যখন নামবে ময়দানে ইনশাআল্লাহ 100% মাওলানা, তাদের কাছ থেকে যারা দাওরা হাদিস মুফতি পড়াশোনা করে তারা সবাই নামবে। প্রিন্সিপাল যখন নামবে, মোহতামাম নিজে যখন ময়দানে নামবে, তা সব ছাত্র নামবে। আল্লাহ দাওয়াতকে দুনিয়া চমকাই দিবেন, আল্লাহ দাওয়াতকে দুনিয়া চমকাই দিবেন। আমরা একটু গাফলাতের মধ্যে ছিলাম, আমরা মনে করতেছিলাম এই কাজটা আমাদের মুসলমান ভাইয়েরা, সাধারণ ভাইয়েরা আঞ্জাম দিচ্ছে, চলতে আছে, চলুক, আমরা মাদ্রাসা সামলাই, এইভাবে একটা ভাগাভাগি করে নিয়েছিলাম। কিন্তু দাওয়াত কোনো ভাগাভাগি জিনিস না, দাওয়াত কোনো ভাগাভাগি জিনিস না, এটা সমস্ত মুসলমানের কাজ, সমস্ত মুসলমানের কাজ। নবীজি বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা বাক্য জানো, একটা বাক্য, এটা আল্লাহর জমিনে দুনিয়াবাসীকে পৌঁছায় দাও। এখানে কোন ভাগাভাগি আছে? সমস্ত উম্মতকে বলতেছে, নারী পুরুষ সমস্ত উম্মতকে বলতেছে, তোমরা যে যতটুক জানো, আমার কথা যে যতটুক জানো অতটুক পৌঁছায় দাও, তোমার ওই কথা ওসিলায় হাজারো লোক হেদায়েত পাবে। তারা হেদায়েতের জন্য, একটু শান্তির জন্য, একটু শান্তির জন্য তারা হন্য হয়ে ঘুরতেছে, তাদেরকেও শান্তির রাস্তা দেখাইতে পারতেছে না। শান্তির রাস্তা তোমাদের কাছে, শান্তির রাস্তা তোমাদের কাছে। তোমরা রসুলের যতটুক জানো অতটুক পোষাও। কোন মুসলমান আছে যে কিছু জানে না? অন্তত বাংলাদেশে আছে কোন মুসলমান? সবাই আমরা নবীজির কিছু না কিছু কথা কাজ আমরা জানি। এইটা যদি দুনিয়ায় ছড়াই দিই, ইনশাল্লাহ দুনিয়া হেদায়েত পেয়ে যাবে, দুনিয়া হেদায়েত পেয়ে যাবে। এবং আমি আয়াত পড়ছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা এই উম্মতকে বলতেছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা লক্ষাধিক নবী আসছে, তাদের উম্মত আসছে। আমি আগে বলছি, কোন কোন নবী 1000 বছর দাওয়াত দিছে, আমাদের নবী বিশ্ব নবী মাত্র কেন? এই জন্য যে কোরআন হাদিসে নবীওয়ালা এই কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা নবী না, কিন্তু আখেরে নবীর উম্মত হওয়ার সুবাদে এই নিয়ামতটা তোমাদেরকে দেওয়া হল। আখেরে নবীর উম্মত হওয়ার সুবাদে নবীওয়ালা কাজটা নবী না হয়ে তোমাদেরকে দেওয়া হল। এই কাজটা উম্মতকে দেওয়া হয়েছে, তাহলে নবীকে কষ্ট দেওয়ার দরকার কি? উম্মতকে করতে হবে, কেয়ামত পর্যন্ত করতে হবে। এই জন্য নবীকে আল্লাহ বেশি কষ্ট দেয় নাই, 23 বছরে মাথায় নিয়ে গেছেন, আর আগের নবীর 1000 বছর দেওয়া দিচ্ছে, 1000 বছর দেওয়া দিচ্ছে। তো বলতেছিলাম, এইটা মাদ্রাসা আল্লাহদের এই ময়দানে আসতে হবে। ঢাকা শহরে অন্তত 100 দাওরা হাদিস মাদ্রাসা আছে, 100 দাওরা হাদিস, ছোট মোটো তো হিসাবের বাইরে। এরা যে ময়দানে নামে, তো 1-1 বছর দেখা যাবে কয়েক হাজার আলেম সালে বেড়ে উঠেছে। অভাব কিসের? অভাব কিসের? আমরা যে ছাত্র পড়াই, এত ছাত্রাবাসে সিট দিতে হয়, একে লীলা বডিকে খানা দিতে হয়, একে কিতাব দিতে হয়, ফ্রি কিতাব দিতে হয়, তারপরে পড়ে, সিট ফ্রি, ফ্যান ফ্রি, খানা ফ্রি, কিতাব ফ্রি, এত কিছু করে এই ছেলেটাকে আমরা আলেম বানাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তবলিগি ভাইয়েরা কিছু তালেবেলেম জড়ো করে দিচ্ছে, তবলিগি ভাইয়েরা কিছু তালেবেলেম জড়ো করে দিচ্ছে, যাদের সিট দিতে হয় না তারা আল্লাহর ঘরে থাকে। কই থাকে? তাদের খানা দিতে হয় না, তার নিজের পকেটের টাকা খায়, পকেটের টাকা খায়। তাদের কিতাব কিনে দিতে হয় না, ফাজায়েলে আমল তাদের সাথে থাকে, সব আছে, ছাত্র আছে, তার সিট আছে, তার সব আছে। তবলিগের ভাইরা এমন তালেবেলেম জড়ো করে দেয়, তার সিটও দেওয়া লাগে না, লিল্লা বোর্ডিং এ খানাও দেওয়া লাগে না, কিতাবও কিনে দেওয়া লাগে না, কিচ্ছু লাগে না, খালি একজন হুজুরকে ফারেক করে দেওয়া যে এই তালেবগুলো আছে, বুড়া তালেবেলেম আছে, আপনি এদেরকে একটু পড়াই দেন। মাশাআল্লাহ, একটা দায়িত্ব, এই ছাত্রগুলো কোনো খানার দায়িত্ব নেওয়া লাগবে না, সিটের দায়িত্ব নেওয়া লাগবে না, খালি একটু পড়াই দিবে। ইমান কি জিনিস, নামাজ কি জিনিস, এলম জিকির কি জিনিস, ইকরামুল মুসলিমিন কি জিনিস, তাসিয়ানিয়ত কি জিনিস, একটু পড়াই দিবে। এই একটা খেদমত যদি আল্লাহ আমাদেরকে দিয়ে আঞ্জাম দেওয়ায়, তাহলে এই কাজ দুনিয়াতে আরো অনেক ব্যাপক হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে। এদেশে দেখবেন চোর ডাকাত থাকবে না, হাইজাকার থাকবে না, ছিনতাইকারী থাকবে না, স্কুল কলেজের ছাত্ররা দলে দলে আল্লাহর রাস্তায় বের হবে। তখন ওলামারা বের হলে স্কুলের ছাত্ররা দলে দলে, এই লোকগুলো আলেম হে বের হইতেছে, আপনাকে দেখে অত বেরোবে না, আপনিও আলেম না, সেও আলেম না, তো তা তো প্রেরণা হবে না। কিন্তু একটা ধাওনা পাক, একটা মুক্তি, হে যখন বেডিং মাথায় করে বের হবে, এর অভাব কিসের? এ তো মুক্তি। এ যখন এই রাস্তায় বের হয়েছে, তা আমি তো কিচ্ছু জানি না, আমার তো জোড়া ফাঁকাও জয় নেই, আমাকে অবশ্যই বের হইতে হবে। তখন দলে দলে হল খালি করে আল্লাহ রাস্তায় বের হবে। এই জন্য আমি মাদ্রাসার সাথে যারা জড়িত, আমি তাদের কাছে আহ্বান জানাইব, আপনি ময়দানে আসেন, আপনি কথা বলেন, আপনি হায়াতুস সাহাবা পড়েন, আপনি ছয় নম্বর বয়ান করেন, ছয় নম্বরে যে গদবান্দা কথা, এ তো পাবলিকের জন্য, আপনি আরো ব্যাখ্যা সহকারে বলেন, আরো ব্যাখ্যা সহকারে বলেন, আসেন, তখন দেখবেন এই তবলিগের কাজ এরকম মিসকিন থাকবে না, এতিম থাকবে না, আল্লাহ এটাকে কত গুণ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এই কাজটাতে মাদ্রাসাওয়ালাদের, এটা মাদ্রাসাওয়ালাদের বুঝতে হবে, এটা তাদের হাতে নিতে হবে, এই কাজটা তাদের হাতে নিতে হবে। আমাদের কাজ নবী আল্লাহ কাজ, আমরা নাইবে নবী, আমরা অরসাতুল আম্বিয়া, এটা পাবলিকের কাছে ছেড়ে দিলে উল্টাপাল্টা হয়ে যাবে, তারা ওলামা বিদ্বেষী হয়ে যাবে, তারা ওলামা বিদ্বেষী হয়ে যাবে, এটা আমাকে সামলাইতে হবে। এটা আমি ওলামাদের হাতে পায়ে ধরে আমি তাদেরকে আবেদন জানাচ্ছি, তারা যেন ময়দানে আসে, তারা যেন ভূমিকা রাখে, তারা যেন ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন ছুটির সময় পাবলিকের দুয়ারে দুয়ারে দেয়, হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে আসে, কিছু কথা শোনায়। আমি আবেদন জানাইছি, এটা জরুরি, ওলামাদের দায়িত্ব। এই ছয় নম্বর ভিতরে কি কি আছে, ব্যাখ্যা সহকারে বয়ান করা, ছয় নম্বরে ইমানের কিছু কথা বলা হয়, যেহেতু সবাইকে মুখস্থ করতে হবে, এখানে বিস্তারিত বলা হয় নাই। ছয় নম্বর এমন একটা জিনিস যে সব মানুষের মুখস্থ থাকতে হবে, যত বড় পাবলিক হোক, কেতটা আলেম যখন বয়ান করবে, সে আসলে ইমান বলতে সাতটা বিষয় বলে বুঝায়, কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বলে দিবে, আলেম তার ওই কটা খাস, ওই কটা কথা বলা জরুরি না, পাবলিকের জন্য রাখা হয়েছে, তো পাবলিকের বাইরে গেলে অ্যাক্সিডেন্ট করবে, উল্টা পাল্টা হাদিস বয়ান করবে, জাল হাদিস বয়ান করবে, ওলামাদের জন্য না। ওলামারা কোরআন হাদিসটাকে ব্যাখ্যা করবে, সাতটা পয়েন্ট প্রত্যেকটার ব্যাখ্যা আছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, তার মানে কি? তৌহিদ কত প্রকার? এখন সময় নেই, এখন আমি ব্যাখ্যা দিব না। মালাইকাতি, ফেরেশতার উপর বিশ্বাস আনার অর্থ কি? আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, আমাদের জান কব্জা করার জন্য ফেরেশতা আছে, আমাদের হেফাজত করার জন্য ফেরেশতা আছে। অকুতুবিহি, আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করছেন সব বিশ্বাস করতে হবে, মানতে হবে কোরআন, কিন্তু বিশ্বাস করতে হবে তামাম আসমানি কিতাব। রুসুলিহি, লক্ষাধিক নবী রসুল আসছে, আমরা নামও জানি না। কোরআনে 26 জন নবীর নাম আসছে, কয়জন? 26 জন নবীর, কিন্তু বিশ্বাস হতে আল্লাহ তুমি যে লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছ, আমি সবার উপর ইমান আনলাম, তাই আমি নাম জানি বা না জানি। বলে অমিল আখির, আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করলাম। অল কদরি খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ, পৃথিবীর যা কিছু ঘটতেছে, আমার নিজের উপরে, আমার পরিবারের উপরে যা কিছু ঘটতেছে, সব আল্লাহ তকদির অনুযায়ী হচ্ছে, আল্লাহ ফয়সালা অনুযায়ী হচ্ছে, আল্লাহর ফয়সালার বাইরে কারো কিছু করার নেই। অল বাসি বাদল মউত, মৃত্যুর পরে সবাইকে চিন্তা করা হবে, তার জীবনের হিসাব নেওয়া হবে, চুল চেরা হিসাব নেওয়া হবে, বুঝাইতে হবে। 2 নম্বরে নামাজ বলতে হবে, ভাই এই নামাজ ঠিক করার জন্য আপনার সূরা ঠিক করতে হবে, এই নামাজ ঠিক করার জন্য আপনার ফরজ আজেব সুন্নতে মুয়াক্কাদা কিসে কিসে নামাজ বাতিল হয় তা আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে। কিসে কিসে নামাজ বাতিল হয়? কোরআন গলত তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়, কোরআন গলত তিলাওয়াত করলে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ গলা চিপা ফাসাব্বিহ, তোমার রবের পবিত্রতা বয়ান করো। আপনি আমি কইলাম ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, সাব্বি মানে কি? তুমি তোমার পরওয়ারদিগারকে গালি দাও, নামাজ হবে? সূরা ঠিক করতে হবে, মাসায়েল জানতে হবে, এবং নামাজের বাস্তব প্রশিক্ষণ নিতে হবে, বলতে হবে নামাজের বাস্তব প্রশিক্ষণ ছাড়া নবীজিকে শুধু থিওরিটিক্যাল নামাজ দেওয়া হয় নাই, জিব্রাইলকে আলাইহিসসালাম মানুষের সুরতে পাঠায় নবীজিকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাও এক অক্ত না দুই অক্ত না, 2 দিনে 10 অক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, 2 দিনে 10 অক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এগুলো বলতে হবে, এলম ও জিকির। আমরা তো এতটুকু শেষ করে দেই ফাজাইলের এলেম, আমরা এই মাসারে হালকা থেকে শিখি, মাসায়েল এলেম ওলামাদের কাছে যাই শিখি, কিন্তু ওলামাদের কাছে যাই কয়জন? খুব কম লোক, খুব কম লোক। এর জন্য আমি মুসলমান ভাইদেরকে দায়ী করি না, আমি আমাকে দায়ী করি। কেমনে? প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব ছিল, প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব ছিল মাসে একটা দিন বিকালে খালি রাখা। ধরেন ইংরেজি মাসের প্রথম শুক্রবার, এটা আমাদের মাদ্রাসার কোনো কাজ থাকবে না, এদিন আমরা এই দাওয়াত নিয়ে সুন্নত নিয়ে আলোচনা করব। আমরা হুজুরের ছাত্ররা থাকবে, এলাকার ভাইরাও আসবে। এইরকম যদি একটা ফিল্ড তৈরি করা হতো, ফিল্ড তৈরি করা হইতো, তো আওয়াম সব এখানে চলে আসত। এখন তারা আসতে সাহস পায় না, হুজুররা এত ব্যস্ত, এত ব্যস্ত, রাত 11টা পর্যন্ত ক্লাস করে, কখন যাব আমরা? উনি এত ব্যস্ত, এত ব্যস্ত, হয় ফতোয়া লিখতেছে, না হয় ফারায়েজ লিখতেছে, না হয় বুখারি পড়াইতেছে, না হয় তিরমিজি পড়াইতেছে, আমরা কখন যাব? এই করে করে যাওয়া হয় না। আপনি যদি একটা সময় এরকম রাখতেন মাদ্রাসাওয়ালা, তাহলে তবলিগের ভাইরা ওই দিন আসত, আর সে আপনার থেকে জরুরি মাসলা শিখে দিত। আমি এই কথা নোয়াখালী মীর ওয়ারিশপুর বলছিলাম, নোয়াখালী চৌমুহনের কাছে একটা জায়গা আছে, এই জায়গার নাম হল মীর ওয়ারিশপুর। সেখানে বলছিলাম আমাদের মাদ্রাসার মেইন সংকট হল ছাত্র কম, বেতন নেই, ছাত্র সংকট, অর্থ সংকট। আপনি, আমি বলছিলাম ওলামায়, ওলামাদের ছিল, পাবলিক না, ওলামাদের একটা সম্মেলন ছিল। আমি বললাম হে ওলামায়ে কেরাম, আপনারা পাবলিকের জন্য সময় বের করেন, তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য সময় বের করেন, তারা যখন আপনাদের থেকে দিন পাবে ইনশাআল্লাহ, আপনার বস্তা নিয়ে, ধানের বস্তা নিয়ে তাদের দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার নেই, তারা ধান পাঠাই দিবে আপনার মাদ্রাসায়, তারা তাদের শ্রমিক দিয়ে ধান পাঠাই দিবে, আপনার আর্থিক সমস্যাও থাকবে না, আপনার ছাত্র সংকটও থাকবে না। তারা যখন কোরআন হাদিসের মজা পাবে তো ছেলে পেলে এমনি পাঠাই দিবে। তো ওইখান থেকে একজন আলেম দাঁড়াই গেলেন, তিনি বলেন হুজুর, আপনার এই কথাটা আমরা আমাদের মাদ্রাসায় পরীক্ষা করছি, আপনি যে কথাটা বললেন যে পাবলিকের দিন দিলে ছাত্র সংকটও থাকবে না, তারপরে অর্থ সংকটও থাকবে না, এইটা আমরা আমাদের মাদ্রাসায় পরীক্ষা করছি এবং আল্লাহ আমাদেরকে কামিয়াব করছেন, আমরা ছাত্র জায়গা দিয়ে পারি না, আমাদের কোনো বেতন বাকি থাকে না। উনি সমর্থন করলেন, বাস্তব। এখন তো হেফজখানা বক্তব্য বাদ দিলে কিতাবখানায় 30 জন ছাত্র, এমনি কয় 200-250 ছাত্র, 300 ছাত্র, কিন্তু আপনি হেফজখানা বক্তব্য বাদ দেন কিতাবখানায় কয়জন আছে? 30 জন। ছাত্র কোথায়? এই সংকট কেন? একটা স্কুলে হাজার হাজার ছাত্র পড়ে আর আপনার এখানে 30 জন পড়ে, তা হইল? আমাদের ত্রুটি, আমরা জনগণের কাছে যাই নাই, তাদেরকে দিন বুঝাই নাই, আমরা চান্দার জন্য যাই, আমরা দিন পৌঁছাইতে যাই না। আমি মাদ্রাসায় কিভাবে আসছি? আমাকে এক হুজুর গাছ করে আমাকে নিয়ে আসছে। মানুষেরা চান্দা করে না, চান্দা করে করে নিয়ে আসে না, আমাকে চান্দা করে মাদ্রাসায় আনছে। আমি তো স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুলের ছাত্র ছিলাম, আমার গ্রামে একজন হুজুর গেলেন, তিনি আমার বাড়িতে দেয় আমাকে বুঝায় বুঝায় আমাকে নিয়ে আসলেন, আর আরো আত্মীয় স্বজনকে নিয়ে আসলেন, তারাও আলেম হয়ে গেছে। আমরা তো গাছের মাধ্যমে মাদ্রাসা আছি, সব আলেম যদি এইভাবে দিন পৌঁছার জন্য গাছটা নামিয়ে দেয় তাহলে ছাত্র সংকট থাকবে কোনদিন? এই জন্য এলেম মানেই ওলামাদের কাছে যাইতে হবে, তাদের কাছে দিন শিখতে হবে, আর ওলামাদের দায়িত্ব তারা মাসে একটা দিন একটা বিকাল খালি রাখবে, একটা দিন একটা বিকাল খালি রাখবে। এলম জিকির, জিকির তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত এটাও জিকির, এটাকে আফজালুল জিকির বলা হয়েছে, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। আবার এখন আমরা ইমানি বয়ান করতেছি, এটাও তো কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। তাহলে কিছু জিকির করা, এটা আল্লাহ আমাদের থেকে চেয়েছেন, বান্দা কিছু করে আমার জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। যত আপনি আমি দাওয়াতের কাজ করি কিছু জিকির করতে হবে। দাওয়াতের কাজে আপনার আমার রোগ থাকে বান্দার দিকে, কোন দিক রোগ থাকে? বান্দার দিকে। আল্লাহ চাইতে কিছুক্ষণ তোমার রোগ আমার দিকে করো, কিছুক্ষণ তোমার রোগ কোন দিক করো? আমার দিকে করো। আপনার বিবি সাহেব বলে আরে তোমার ছেলে নিয়ে তো ব্যস্ত, আপনার বিবি বলে তোমার ছেলে নিয়ে তো আমি ব্যস্ত আছি, আপনি মানবেন? ঠিক আছে, আমার ছেলে নিয়ে তুমি ব্যস্ত আছো, কিছু সময় আমাকে দাও, কিছু সময় আমাকে দাও। বুঝলাম আমার ছেলে নিয়ে তুমি ব্যস্ত, আল্লাহ এই কথা বলে তুমি আমার বান্দা নিয়ে ব্যস্ত আছো, ঠিক আছে ভালো, আমি দায়িত্ব দিছি, কিন্তু কিছুক্ষণ আমাকে নিয়ে বসো, কিছু নফল পড়ো, কিছু জিকির করো, করতে হবে। ইকরামুল মুসলিমিন কোথায় করবো আমি? ইকরামুল মুসলিমিন কোথায় করব? এটা মুআমালা মুআশারার মধ্যে করতে হবে। কোথায় করতে হবে? মুআমালা মুআশারা। মুআমালা কাকে বলে? হালাল রিজিকের জন্য যত রকম লেনদেন করি, ব্যবসার লেনদেন, চাকরির লেনদেন, ক্ষেত খামারের লেনদেন, বিভিন্ন লেনদেন করি না, হালাল রিজিকের জন্য যত লেনদেন আমরা করি একে বলে মুআমালা। আর এমনিতে দেখা সাক্ষাৎ উঠা বসা বেড়াইতে যাই, এখানে আচার আচরণ করি না, একে বলে মুআশারা। একে বলে কি? এই মুআমালা মুআশারার মধ্যে ইকরামুল মুসলিমিন থাকতে হবে। আমার ভাই আমার দোকান আসছে, একে জিতাইতে হবে। আমার ভাই আমার দোকানে আসবে, ঠকতে পারবে না সে। আমার ভাই আমার দোকানে, এত দোকান ফেলে ধুয়ে সে পার হয়ে আমার দোকানে আসছে, কাজেই সে ঠকতে পারবে না, তাকে জিতাইতে হবে। আমি কম লাভ করে আমার ভাইকে জিতাই দিব। এই হলো ইকরামুল মুসলিমিন, এই হলো ইকরামুল মুসলিমিন, আমার ভাইকে আমি জিতাই দিব। এখন তো আমরা সব একশো কলা হয়ে গেছি, এখন আমরা একশো কলা হয়ে গেছি, সব নিজের স্বার্থ দেখি, নিজের স্বার্থ দেখি, ভাইটা দেখি না। কিন্তু আল্লাহ দুই চোখ কেন দিছিল? তোমারটাও দেখো, তোমার ভাইটাও দেখো। কিন্তু আমরা দুনো চোখ দিয়ে কি করি? নিজেরটা দেখি, সব বেবি ট্যাক্সি হয়ে গেছি আমরা, কি হয়ে গেছি? বেবি ট্যাক্সি হয়ে গেছি। এই জন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক, আমার পীর মুর্শিদ, ইনি বলছেন খেজুর ছিটাই দেওয়ার কথা আছে, বিয়েতে ছিটাই দেওয়ার কথাও আছে, হাতে হাতে দেওয়ার কথাও আছে। তো যখন মানুষ দুই চোখ ছিল তখন ছিটাই দিতে বলা হইত, এখন দুই চোখ আল্লাহ মানুষ নেই, এখন হাতে হাতে দাও। যখন দুই চোখ আল্লাহ মানুষ ছিল তখন ছিটাই দেওয়া হতো, কেউ মুখে দিত না। যখন সে নিশ্চিত না হইতে পারত আমার সব ভাই পাইছে, এটা নিশ্চিত না হয়ে সে মুখে দিত না। আর এখন এমন লড়াই হয় ছিটাই দিলে, এমন লড়াই, এমন কাড়াকাড়ি হয় যে অনেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই কাড়াকাড়ি করতে দেয়, অনেকে চশমা ভেঙে দেয়, অনেকে জামা ছেড়ে দেয়, যায় কিনা। এই অবস্থা দেখে আমার হযরত বললেন এখন দরকার নেই ছিটাই দেওয়ার, হাতে হাতে দাও, এখন দুই চোখওয়ালা লোক পাওয়া যেতেছে না। কিন্তু ইকরামুল মুসলিমিন বলে দুই চোখওয়ালা লোক হওয়ার তালিম দেওয়া হয়েছে। ইকরামুল মুসলিমিন বলে কি শিক্ষা দেওয়া হয়েছে? তোমরা দুই চোখওয়ালা হও, আর বয়ান সময়, বয়ান শোনার সময় চার কানওয়ালা হও। শোনেন না, চৌকান্না হয়ে বসেন, শুনছেন? চৌকান্না হয়ে বসেন। চৌকান্না মানে কি? চার কান মানে বেশি মনোযোগ, বয়ান শোনার সময় চৌকান্না হয়ে বসতে হবে। আর মামালা মহাসারা লেনদেনের যত চুক্তি আছে আর যত আচার ব্যবহার আছে এর মধ্যে দুই চোখওয়ালা হইতে হবে। তার দিকেও খেয়াল রাখবেন, আপনার দিকেও খেয়াল রাখবেন। আপনার দোকানে আসে আপনার ভাই ঠকতে পারবে না, তাকে জিতাই দিতে হবে, তাকে ভেজাল মাল দিতে পারবেন না, তাকে ওজনে কম দিতে পারবেন না, তাহলে আপনার দোকানে আসলো কেন? এইখানে ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন কোথায়? মুআমালা মুআশারা, মুআমালা মুআশারা এর মধ্যে। তাসবিহ নিয়ত করলে একটা বোঝা যায়, নিয়ত ঠিক করতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মূলত তাসবিহ নিয়ত করে একটা বোঝানো হয় নাই, অর্থ একটা কিন্তু বোঝানো হয়েছে আমাদের কলবের মধ্যে জন্মগতভাবে দশটা খারাপ রোগ আছে আর দশটা ভালো গুণ হইতে পারে। আমাদের কলবের মধ্যে খারাপ রোগ কয়টা? দশটা। আর ভালো গুণ কয়টা? দশটা। ওই দশটাকে বোঝানোর জন্য শিরোনাম দেওয়া হয়েছে একটার, শিরোনাম দেওয়া হয়েছে কয়টার? উদ্দেশ্য কি? দশটা। যে তোমার দিলের থেকে দশটা খারাপ গুণ বের করো, ভালো দশটা ভালো গুণ ফিট করো। খারাপ গুণ কি? একটা হলো হিংসা, একটা হলো কি? হিংসা। অন্যের কোন নেয়ামত দেখলে দিল জ্বলতে থাকে, দিল জ্বলতে থাকে। হিংসার অর্থ কি? হিংসার অর্থ হলো আল্লাহ তুমি এই নেয়ামতটা এড়ে দিলা, এটা তো ঠিক হয় নাই, এ তো এই নিয়ামতের উপযুক্ত না, এই নিয়ামতের আমি উপযুক্ত। তুমি এটা আবার চিন্তা করো, আবার দেখো, বলেন নাউযুবিল্লাহি মিনাল্লাহ। হিংসার অর্থ হল আল্লাহর ভুল ধরা। ওরে দিছো কেন? ও কি জানে? ও এটা নিয়ে কি করবে? এই টাকাগুলো আমার দিলে আমি বিশটা মাদ্রাসা বানাইতাম। ও নিয়ে ব্যাংকে রেখে দিতে গাদার মতো, কারুনের মতো, কারুনের মতো ব্যাংকে জমা করে রাখছে। হিংসার অর্থ হল আল্লাহর উপরে আপত্তি। একটা দিলের রোগ হল রাগ, একটা দিলের রোগ কি? ভাই ভাই লড়াই ঝগড়া, ভাই ভাইকে কতল করে দিচ্ছে, ভাই 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 ভাইয়ের বিরুদ্ধে মামলা লড়তেছে, লড়তেছে না? অথচ রাগের অর্থ কি? প্রত্যেকটা রোগের যদি অর্থ আপনি আমি বুঝি, তাহলে এই অন্তর রোগগুলো ছেড়ে দেওয়া সহজ। রাগের অর্থ হল এই কাজটা আল্লাহর মর্জি মতো কেন হল, আমি যেভাবে বলছিলাম ওইভাবে কেন হল না? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাগের অর্থ কি? আমি যেভাবে বলছিলাম ওইভাবে হয় নাই কেন? আল্লাহ যেভাবে চাইছে ওইভাবে হলো কেন? এটা কোন মুসলমান চাইতে পারে যে আল্লাহর মর্জি মতো কেন হলো? চাইতে পারে? কশিন কালও চাইতে পারে না। কিন্তু আমরা যদি রাগের অর্থ বুঝি না, রাগের অর্থ বুঝি না, এই জন্য আমরা বাপের উপরে মায়ের উপরে সব জায়গায় রাগ হয়ে যায়। নবীজি দুশ্মনকে মাফ করে দিছে, নবীজি দুশ্মনকে মাফ করে দিছে, তারা সারা জীবন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেছে। এই আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে কত যুদ্ধ করছে, নবীজি তাকে মাফ করে দিছেন, তাকে মাফ করে দিছেন। এই একরেমা আবু জাহেলের ছেলে ফতে মক্কা পর্যন্ত ইসলামের কোন ক্ষতি করতে বাদ রাখে নাই। ফতে মক্কার পরে সে পালায়ন করতেছিল, পালায়ন করার কোন জায়গা পায় নাই, ফিরে আসছে রসুলের দরবারে। একরেমা ফিরে আসছে কোথায়? রসুলের দরবারে। কোন জায়গা নেই, কোথাও জায়গা নেই। রসুল্লাহ তাকে বলে, তাকে দেখে বলে উঠলেন, মারহাবা মারহাবা ইয়া মুহাজির। মুহাজির কেন কইলেন? উনি ইয়ামান চলে যাওয়ার নিয়ত করছিলেন, মক্কা ছেড়ে ইয়ামান চলে যাওয়ার নিয়ত করছিলেন। এইটা নবীজি ওহির দ্বারা জানতে পারতেন, তাই কি বললেন? মারহাবা মারহাবা ইয়া মুহাজির। এই কথা বলে তাকে কোলেটা নিয়ে নিলেন, সে বাকি জিন্দেগির জন্য ইসলামের খাদেম হয়ে গেল, ইসলামের খাদেম হয়ে গেল। ওয়াশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, রাসূলের চাচা হামজাকে উহুদের ময়দানে খঞ্জর মেরে শহীদ করে দিছিল। সে গোপনে এসে রাসূলের সামনে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিছে। অথচ নবীজি তার ব্ল্যাক লিস্ট দিয়ে দিচ্ছেন, নবীজি একটা ব্ল্যাক লিস্ট দিয়ে দিছিলেন যে এই এই লোকরে যেখানে পাওয়া যায় ওইখানে কতল করবা। ওই ব্ল্যাক লিস্টের মধ্যে ওয়াশির নাম ছিল। এই লোক পলে পলে এসে রসুলের দরবারে হাজির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিছে, এই কালেমান পড়ে দিতে এত রসুলের ভাই হয়ে গেছে। রসুল্লাহ তাকে মাফ করে দিলেন, যাও মাফ। মক্কা বিজয় হয়ে গেল। এই মক্কাবাসী কি নির্যাতন করছে, কি নির্যাতন করছে, রসুলুল্লাহকে কতল করার পায়তারা করছে, কতল করার, রসুলুল্লাহকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। সেই মক্কা আজকে রসুলের হাতের মুঠার মধ্যে। তিনি কয়েক রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহ, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। মক্কার সমস্ত কাফেররা চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, চেহারা মলিন উদাস। নবীজি নামাজ শেষ করে তাদেরকে জিজ্ঞেস করলেন, মা তার জুনা মিন্নি, এই তোমরা আমার কাছে কি চাও, তোমরা আমার কাছে কি চাও? এই কাফেরের দল বলে উঠল, মা ইউরজা মিন করিম ইবনিল করিম, দয়ালু পুত্রের দয়ালু ছেলের থেকে যা চাওয়া হয় আপনার থেকে আমরা তাই চাইতেছি। দয়ালু পিতার দয়ালু পুত্র থেকে যা চাওয়া হয় তাই আপনার কাছে আমরা চাইতেছি। কথাটা বুঝে আসছে না? আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুন। নবীজি সাথে সাথে বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিক। দশটা বছর জ্বালাতন করছে, শুধু তাই নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে, ওইখানেও শান্তিতে থাকতে দেয় নাই, বদর যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ করছে, রসুলের শরীরে 100 জখম লাগছে, মাথার ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে, এই কষ্ট দিছে। খন্দকের যুদ্ধে 10,000 বাহিনী নিয়ে গেছে, মক্কা তো শান্তিতে থাকতে দেয় নাই, মদিনাও শান্তিতে থাকতে দেয় নাই, এত দুশ্মনী করছে, সেই লোকগুলোকে তিনি এক কথায় মাফ করে দিলেন। আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিক। এই লোকগুলো চিরজীবনের জন্য রসুলের গোলাম হয়ে গেল এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করল। এই যে নবীজি মাফ করলেন, কি হলো? এই লোকগুলো রসুলের পায়ে পড়ে গেল এবং তারা বাকি দেন দেখি ইসলামের দাওয়াতের জন্য, ইসলামের খেদমতের জন্য উৎসর্গ করে দিল। তিনি এইরকম মাফ করতেন, অথচ আমরা একটু কিছু হলে নিজের ভাইয়ের সাথে কত বন্ধ, হ্যাঁ, নিজের চাচার সাথে কত বন্ধ, নিজের মামার সাথে কত বন্ধ। নবীজি তো মাফ করতে কইছে পরে অপরকে, আর আমরা নিজেদের সাথে কি মোয়ামলা করি, কি লেনদেন করি, একটু একটু কারণে ওর চেহারা দেখতে চাই না, ওর জন্য আমার সামনে না আসে, বলি কি না, বলি কি না, ওজন আমার জানা যায় না আসে, ওজন আমার জানা যায় না আসে, এ পর্যন্ত বলি আমরা নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সে আপনার ভাই, সে আপনার দাওয়াতি কাজে শরীক, সে আপনার আমার ভাই। মুসলমান মানে কি? দুনিয়ার যেখানে থাকুক সে আপনার আমার ভাই, সে আপনার আমার দাওয়াতি কাজের সাথী, দাওয়াতি কাজের সাথী। কাজে সে যদি একটা ভুল করে ফেলে, একটু একটু বেদবি করে ফেলে, তো আপনি আমি নিজ দয়া তাকে মাফ করে দিই, নিজ দয়ায় তাকে মাফ করে দিব। এতে কি হবে? আল্লাহর দরবারে আপনার আমার অনেক গুণা জমা আছে, যেগুলো থেকে তৌবা করা হয় নাই, যেগুলো থেকে তৌবা করা হয় নাই, স্বয়ং রব্বুল আলামিন নিজ দয়ায় সেই গুণাগুলোকে মাফ করে দিবেন। আমার বান্দা, ক্ষুদ্র বান্দা, ছোট্ট একটু দেল, তার কলটা খুব ছোট্ট, সে তার ভাইকে মাফ চাওয়া ছাড়াই কি করছে, মাফ করে দিছে। আর আমি হলাম আরহামুর রহিমিন, আমি হলাম রহমানুর রহিম, আমি সবার থেকে বেশি দয়ালু, আমি যদি তাকে মাফ না করি তাহলে এটা কেমন হলো? সে এত ক্ষুদ্র একটা মানুষ হয়ে তার ভাইকে মাফ করে দিল, আর আমি তাকে মাফ করলাম না, এটা তো খাটে না। আমি রব্বুল আলামিন তার জীবনের সব ভুল মাফ করে দিলাম। এইভাবে সবাইকে মাফ করতে শিখতে হবে, এটা নবীজির সিরাত, এটা নবীজির চরিত্র, চরিত্র। খয়বারের ইহুদিরা দাওয়াত দিছে, বকরির মধ্যে বিষ মিশিয়ে খাওয়াইছে, যদিও খান নাই, জিব্রায়েল আলাইহিসসালাম এসে সতর্ক করছে, কিন্তু তিনি তো ইহুদিদেরকে মাফ করে দিলেন, ইহুদিদেরকে মাফ করে দিলেন। কিন্তু আমি বলতেছিলাম যে তাসিয়ানিয়ত মানে আমরা এতটুকু বুঝি যে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এখলাসের সাথে করতে হবে, শেষ। তাহলে হল না, এখানে আপনাকে আমাকে বুঝতে হবে দিলের দশটা বদগুণ আছে, এই রাগ, অহংকার, হিংসা, লোভ, রিয়া। রিয়াকে আমরা বুঝি, হ্যাঁ, রিয়া মানে আল্লাহর ইবাদত বন্দগি করা মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য। ইবাদত আল্লাহর, কিন্তু তার মনের মধ্যে খেয়ালটা কি, আমি এরকম ইবাদত করলে, এরকম সুন্দর করে ডেলি তাহাজ্জুদ করলে সাথীরা আমারে খুব শ্রদ্ধা করবে। হ্যাঁ, বুঝে আসছে? একে বলে কি, রিয়া, এটা অন্তরের রোগ। কেয়ামতের ময়দানে যে তিনজন ব্যক্তিকে সবার আগে দোজখে ফেলা হবে, ওরা বেনামাজি না, ওরা বেরোজা না, ওদের মধ্যে কি ছিল, এই রোগটা ছিল, রিয়া। একজন শহীদ হয়ে গেছে, সে দাবি করবে আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়ে গেছিলাম, আল্লাহ বলবেন তুমি ঠিক বলো নাই, তুমি শহীদ হয়েছিলে ঠিক আছে, কিন্তু সেটা এই জন্য যে তোমার নামের সাথে বীর উত্তম লেখা হবে। কি লেখা হবে? বীর শ্রেষ্ঠ লেখা হবে। এগুলো বিভিন্ন রোডে লেখা হয়েছে, বিভিন্ন রোডে তোমার নামের সাথে এটা লেখা হয়েছে। তুমি যে উদ্দেশ্য করছিলা তা তো পেয়ে গেছ। আর একজনকে আনা হবে, বহুত বড় আলেম, অনেক এলেম ছিল। এই তোমাকে আমি এত এলেম দিয়েছিলাম, তুমি কি করছো? কাল্লা, আমি সারাটা জীবন তোমার এই কথাগুলো বান্দাদেরকে তালিম দিছি, তাদেরকে শিখাইছি, একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে রাজি খুশি করা। আল্লাহ বলবেন এই জায়গাটা তুমি ভুল বলতেছ, তুমি তো বললে আমাকে রাজি খুশি করার জন্য, এটা তো আমি তো তোমার দিলের খবর জানি, আমি তোমার দিলের খবর জানি, আমাকে রাজি খুশি করার জন্য না, তুমি এই জন্য করছিলে, তোমাকে উদীয়মান খতিব বলা হবে, তোমাকে খ্যাতনামা বলা হবে, তোমাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা বলা হবে, অমুক সমুক তোমাকে বলা হবে, এই নিয়ে তো তুমি এই কোরআন কিতাব মানুষকে শোনাইছিলে, এগুলো তোমাকে দুনিয়াতে তোমার নামের সাথে এগুলো লেখা হয়েছে, এগুলো বলা হয়েছে, তুমি যে উদ্দেশ্যে চাইছিলে ওটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর নেই কিছু। এরপর এক লোক আনা হবে, এই লোক খুব কোটিপতি ছিল, কোন ভালো কাজে ব্যয় করতে কার্পণ্য করে নাই, কোন ভালো কাজে সব জায়গায় খরচ করছে। তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে কোটিপতি বানাই নাই, তোমাকে খরচ করার তৌফিক দিই নাই, তা আল্লাহ দিছিলেন, কি করে আসছো আমার জন্য? আল্লাহ, তুমি যত রাস্তায় খরচ করা পছন্দ করতে, যত রাস্তায় খরচ করা পছন্দ করতে, আমি তার প্রত্যেকটা রাস্তায় খরচ করে আসছি, এবং একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন এই জায়গাটা তো ভুল হয়েছে, তোমার খরচ করছো ঠিকই আছে, কিন্তু তুমি খরচ করছিলে কি জন্য? তোমাকে জামানার হাতেম তাই বলা হবে, তোমাকে জামানার হাজিম আসিন বলা হবে, তোমাকে দানবীর বলা হবে, ইত্যাদি ইত্যাদি বলা হবে, এগুলো বলা হয়েছে তোমার নামে, তুমি তো আমার জন্য করো নাই। তিনজন এই পয়েন্টে ধরা পড়বে, রিয়া, এটার নাম কি, রিয়া, এই তিনজন ধরা পড়বে, তারা দাবি করবে আল্লাহর জন্য, আল্লাহ বলবে যে না, আমি সব জানি, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুখফি সুদুর, তুমি চোখ দিয়ে কি কি খেয়ানত করতেছ, পাগড়ির তলা দিয়ে কি পরনারী দেখতেছ কিনা, আমি আল্লাহ জানি। তুমি পাগড়ির তলা দিয়ে অন্য সুন্দরী মেয়ে দেখতেছ কিনা, আমার আল্লাহর কাছে সব খবর আছে, এবং তোমার দিলের মধ্যে কি নিয়ত, এটা আমার জানা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন অমা তুফি সুদূর, সুদূর মানে দিল, তোমার দিলে কি ইচ্ছা ছিল আমি মহল্লা সব জানতাম, তুমি তো দুনিয়া পাওয়ার জন্য করছিলা, দুনিয়া পাইছো। এ কথা বলার পরে এদেরকে উপুট করে গলার মধ্যে শিকল লাগায় টানতে 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 দোজকে নিয়ে ফেলবে। অন্তরে দশটা রোগের একটা ছিল, অন্তরে দশটা রোগের একটা ছিল, এই কারণে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হল, কিন্তু আমার মধ্যে তো দশটাই আছে, আমার কি হবে? আমার মধ্যে তো অন্তরে যে দশটা রোগ, নাশুকরি, বেসবরি এসব আছে। এই জন্য ওলামা একরামকে যে তিনও মুরব্বী এই কথা বলে গেছে, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ, তিনও মুরব্বীর একই কথা, আমরা তোমাদেরকে দিনের সাথে জুড়ে দিব, দিনের সাথে জুড়ে দেব, তারপর তোমাদের কাজ হবে যারা হক্কানি আলেম ওলামা আছে সমাজে, যারা হক্কানি বলে পরিচিত সমাজের লোকেরা যার পরে আস্থা করে এমন লোকদের সাথে মিশবা, মিশে দিনের আরো কিছু কাজ আছে, কোরআন সই করতে হবে, নামাজ সই করতে হবে, ব্যবসার হালাল হারাম জানতে হবে, এই দিলের রোগগুলো দূর করতে হবে, আরো কিছু কাজ আছে। হক্কানি ওলামা একরাম যায় তুমি বাকিগুলো শিখে নেবা, আমরা তো শুধু এই কথাটা বুঝাই দিলাম, দিন ছাড়া কোনো উপায় নেই, দিন ছাড়া কামিয়াবির কোনো রাস্তা নেই, এটুক বুঝাই দিলাম এবং দিনের ভার উঠাই দিলাম তোমাকে, কারণ বাকিটা তোমাকে চলতে হবে, এবং চলার উপায় হল ওলামা একরামের সাথে মহাব্বত রেখে ওইগুলো শিখে নেওয়া, বিদ্বেষ না। ওলামা একরামের সাথে বিদ্বেষ রাখলে রসুলের সাথে বিদ্বেষ হয়ে যায়, এবং রসুলের সাথে বিদ্বেষ হয়ে গেলে সে ইমান নিয়ে মরতে পারে না, সে ইমান নিয়ে মরতে পারে না। তাদের কাছে যাইবা, দিনের আর কি কি কাজ বাকি আছে যেগুলো আমার এখনো শেখা হয় নাই, এই যে নুরানি পদ্ধতি, আধা ঘন্টা সময় যদি দেন আপনি এক মাসের মাথায় কোরআন সই হয়ে গেল, তবলিগে তো সই করে দেয় না, ভুল আছে এটুকু ধরাই দেয়, তবলিগে যে কোরআন নষ্ট করে এর উদ্দেশ্য থাকে আপনার তেলাওয়াতের মধ্যে কি আছে, ভুল আছে, এই অনুমতি সৃষ্টি করে দেওয়া, সই করা না, এত অল্প সময় সই করা যায় না, সই করার জন্য সে চিল্লা দিয়ে আসে, যারা নুরানি প্রশিক্ষণ দেয় তাদের এখানে বসবে ডেলি আধা ঘন্টা করে, এক মাসের মাথায় তার কোরআন সই হয়ে যাবে, তবলে কিন্তু অনুমতি সৃষ্টি করবে, সই করতে হবে তো আপনার, চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। এই ধরো তিনি মুরব্বীর একই কথা, তবলিগকে তোমরা কমপ্লিট মেহনত মনে করবা না, যে এটা করলে তোমরা দিন হয়ে গেল তা মনে করবা না, তা প্রাথমিক মেহনত, আমরা তোমাদেরকে দিনের সাথে জোড়াই দিলাম, এখন তোমাদের দায়িত্ব ওলামা একরামের সাথে মহব্বত করো, তাদের যখন মজলিস হয় যাও, যে বাকি কথাগুলো শেখো, শিখে ওই অনুযায়ী চলো, তাহলে তোমার দিনদারি পরিপূর্ণ হয়ে যাবে, তুমি পুরোপুরি আল্লাহর ওলি হয়ে যাবা, এবং আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আখিরাতে কবুল করে নেবেন, তোমাকে সুখ শান্তির ফয়সালা করবেন, পুরো দুনিয়া তোমার তাবে হয়ে যাবে। এটা ওনাদের কথা ছিল, কিন্তু পরবর্তীকালে মুরব্বী আসলো, উনি মন গড়া কথা বললেন, যে তবলিগুলোর কমপ্লিট কোর্স, এর বাইরে কোনো কিছুর দরকার নেই, এর বাইরে মাদ্রাসাও দরকার নেই, খানকাও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, এটা হলো কমপ্লিট কোর্স, তো গলত কথা, এটা যদি কমপ্লিট কোর্স হয় তো তবলিগ করে কি হাফে যাওয়া যাবে, তবলিগ করে কোরআন হাফে যাওয়া যাবে, তবলিগ করে মুক্তি হওয়া যাবে, তবলিগ করে হালাল হারামের ফতোয়া দেওয়া যাবে, এবং আপনি বিদেশে চিল্লা দিলেন আপনার ভিতরে একটু তাকাব্বুর পয়দা হয়ে গেল, আপনি এটা কি দিয়ে কন্ট্রোল করবেন, বিদেশে চিল্লা দিলেন মাশাআল্লাহ আপনার হাতে অনেক লোক মুসলমানও হয়ে গেছে, এতে আপনার ভিতরে একটা তাকাব্বুর পয়দা হইতে পারে, আমার হাতে এত লোক মুসলমান হয়েছে, এই তাকাব্বুরটা কি দিয়ে কন্ট্রোল করবেন, আপনি তো রুগী হয়ে গেলেন, রুগী অন্য লোকের চিকিৎসা করতে পারে, ওই রোগটা তো কন্ট্রোল করতে হবে, ওই রোগটাকে তো চিকিৎসা করতে হবে, চিকিৎসা করতে গেলে কোন আল্লাহওয়ালার কাছে যাইতে হবে, মাওলানা থানবীর কাছে যাইতে হবে, হাফিজুর কাছে যাইতে হবে, মুফতি আব্দুর রহমানের কাছে যাইতে হবে, তারা মরে গেছে, মাওলানা মাহমুদুল হাসানের কাছে যাইতে হবে, যে অন্তরের এই রোগগুলো কি করতে হবে, চিকিৎসা করতে হবে। তা নাহলে আপনি আমি নিজেই রুগী, আরেকজনের চিকিৎসা দিচ্ছি, রুগী আবার চিকিৎসা দেয় কেমনে? এজন্য আগে নিজের চিকিৎসা করাতে হবে। ওলামা একরামের সোহবতে যাইতে হবে, রে দিনের বাকি কাজগুলো শিখতে হবে, দিনের বাকি কাজগুলো শিখতে হবে, তখন আমরা পরিপূর্ণ মুসলমান হবে। আল্লাহ কোরআনে বলছেন, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা আমার দিন ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাও, আমার দিন ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাও, তখন দাখিল হওয়া যাবে। এইগুলো না শিখে দাখিল হওয়া যাবে না। আমি অল্প কয়েকটা কথা বললাম, আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে এই কাজটা জরুরি আমাদের সবাইকে করতে হবে, এটা আমাদের বুঝবার তৌফিক দান করছেন আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, এই বুঝটা যেন মজবুত হয়, এই বুঝ নিয়ে যেন জিন্দেগি যাপন করতে পারি, এই বুঝ নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন আমরা একটু নাম লেখাই তবলিগের রু তো তাশকিল, তবলিগের রু কি? হ্যাঁ, তাশকিল, এখন তো বডি হয়েছে, খালি বডিতে তো হবে না, রু লাগবে, খালি বডিতে কাজ হয়, মোবাইল আছে সিম নেই হবে, মোবাইল আছে সিম নেই, বয়ান আছে তাশকিল নেই, কাজ হবে না। এই জন্য ভাইরা দাঁড়াইছে, এখন তাশকিল হবে, আমরা সবাই খুশি খুশি উঠে যাই, উঠে আমরা নাম লেখাই দেই, আমরা কে কত সময় লাগাবো সবাই নাম লেখাই দেই, দিলে তারপর ইনশাআল্লাহ দোয়া হবে, তারপর ইনশাআল্লাহ।